This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। 11:20 হচ্ছে সময়, যাহা বলিব সত্য বলিবর 117তম পর্ব নিয়ে উপস্থিত। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ডে রয়েছে মঞ্জু এবং আরজে রাজু। অনুষ্ঠানের শুরুতেই আজকে কে রয়েছে আমার সঙ্গে, চলুন জানি আরজে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের যাহা বলিব সত্য বলিবর অনুষ্ঠানের অতিথি শাহিন। সহজ সরল মানুষ বলতে আমরা যেমনটা বুঝাই, শাহিনকে দেখলে আমাদের ঠিক তেমনটাই মনে হয়। সমাজের গরিব ও দুঃস্থ মানুষের সাহায্যে তিনি সবসময় এগিয়ে এসেছেন। ভীষণ ধর্মভীরু ছিলেন শাহিন। ছোট মাছ, চিংড়ি এছাড়াও ঝাল পিঠা খেতে খুব ভালোবাসেন শাহিন। অন্যান্যদের মতো শাহিনেরও মায়ের হাতের রান্না ভীষণ প্রিয়। ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গা, বন্ধুও রয়েছে অনেক। কি এমন করেছেন তিনি যে তাকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে আসতে হলো? চলুন তা শুনতে চলে যাই আজকে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে শাহিন রয়েছে আজকে আমাদের সাথে এবং অনুষ্ঠানের শুরুতে জানিয়ে রাখছে আজকে কারপানি থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে কনফেস করা তো এটা একটা বিশাল সাহসের ব্যাপার এবং বিশাল উপলব্ধির ব্যাপার। তো আপনার এই বিবেকটা জাগিয়েছে মূলত কে, যে কারণে আজকে আপনি লাখ মানুষের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমি ডাউনলোড করি বা কম্পিউটার দোকান থেকে অনেকগুলো একদম 50-60টা করে নিয়ে আসি। রেগুলার পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনার টাইমটা আমি
কম্পিউটার দোকান থেকে যখন আপনি নেন, ওরা কি আপনার কাছে পয়সা নেয়?
জি, আমরা টাকা নিতাম, আমি টাকা দিয়ে নিয়ে আসতাম।
টাকা দিয়ে নিয়ে আসতেন? কোথা থেকে নিতেন?
আমাদের এলাকাতে একটা জামালপুরে একটা কম্পিউটার দোকান আছে, সবসময় এগুলো ডাউনলোড করতাম।
আচ্ছা, ওখান থেকে আপনি
সংগ্রহ করতাম?
আচ্ছা, কত করে নিত আপনার কাছ থেকে?
আমি মেমোরি ফুল করলে 50 টাকা নিত, যদি 2 GB মেমোরি ফুল করতাম।
না, জিবি অনুসারে নিত?
জি।
আচ্ছা, এগুলো নিয়ে এসে আপনি শুনতেন?
জি, আমি পড়াশোনা বাদ দিয়ে পরীক্ষা শুনতে কানে ইয়ারফোন দিয়ে বই নিয়ে বসতাম, যাতে বাবা মা শোনা বলে, কিন্তু কানে ইয়ারফোন থাকতো আর এটা শুনতে হবে।
আচ্ছা,
আমি অনেক সময় চোখে পানি ফেলে দিয়েছিলাম অনেকের কাহিনী শোনার পর।
এবং এটা শোনার পর আপনার ভিতরে উপলব্ধি হয়েছে?
বুঝতে পারলাম যে আমি কিছু ভুল করেছি, যদি আমার ভুলগুলো আমি সবার সাথে শেয়ার করি, হয়তো বা আমি কিছু না, আমার ভুলগুলোর থেকে আমি যা শিখতে পারছি যদি আমি সবার কাছে শেয়ার করি, তারা বুঝতে পারবে যে এই বয়সে এতটুকু ভুল অনেক মারাত্মক, আর এই ভুলগুলো থেকে আমার সরে থাকা অনেক ভালো।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই একটা কথা বলি যে যাহা বলিব সত্য বলিব যদি একজন মানুষের সংস্কৃতি করতে পারে, ভুল পথ থেকে সরে নিয়ে আসতে পারে, সেটা নিঃসন্দেহে আমাদের এই অনুষ্ঠানের অনেক বড় একটা সাকসেস। কিন্তু আমরা খুব প্রাউডলি বলতে চাই, গর্বভরে বলতে চাই, এবং সে গর্বটা নিশ্চয়ই আপনাদেরকে নিয়েই, যে এই অনুষ্ঠানে যেসব অতিথি এখন আসেন তাদের মধ্যে বেশিরভাগই, আমরা বলবো যে 90%-এরও বেশি, যারা বলেন যে এই অনুষ্ঠানটি শুনেই তারা মূলত অনুপ্রাণিত হয়েছেন নিজের জীবনের ভুল পথ থেকে সরে আসার, এবং তারা বিবেকবোধের জায়গা থেকে আজকে লাখো মানুষকে সচেতন করতে এই অনুষ্ঠানে এসেই তারা মূলত কনফেস করতে পছন্দ করেন। চমৎকার একটা পাওয়া আমাদের জন্য। আমরা দেখলাম যে তার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চাই। ওকে, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। বলুন।
আমি ছোটবেলা থেকেই অনেক দিদি এবং উগ্র মেধাবী ছিলাম।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমার ফ্যামিলিতে আমরা চারজন, আমার বাবা মা, আমার বড় বোন আর আমি।
মানে এক ভাই এক বোন?
এক বোন।
বাবা কি করতো?
বাবা সাংসারিক কাজ করতো।
সাংসারিক কাজ বলতে কি? কৃষি কাজ।
কৃষি কাজ বলতে নিজস্ব জমি আছে, এগুলাতে সেই কৃষি কাজ করতো।
আচ্ছা।
আর মা হাউস ওয়াইফ।
কোথায় জন্ম আপনাদের? জন্ম জেলা?
আমার জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়।
আচ্ছা।
আমি ছোটবেলা থেকে যেটা বলতেছি দিদি ছিলাম। দিদি বলতে আমি বাবা মা কোনো চাইলে তারা যদি না দিত আমি ঘরে ভাঙচুর করতাম। ছোটবেলা থেকে, অনেক ছোট থেকে এটা করতাম।
মানে স্কুলে যাওয়ার আগে?
মানে স্কুলে যাওয়ার পর থেকেই।
স্কুলে যাওয়ার পর
স্কুলে সবার চাহিদা দেখে আমার চাহিদা জাগতো।
সবার চাহিদা বলতে?
সবার ভালো ভালো জিনিস আছে, আমারও থাকতে হবে।
এরকম দিয়ে একটা ঘটনা আমাদেরকে বলতে পারবেন?
ঘটনা বলতে, একসময় আমার যে সবার নজরে পড়ে সবার সাইকেল আছে, নতুন সাইকেল, আমার সাইকেল নেই।
আচ্ছা।
আমি হাইটে চলাচল করতেছি, এটার কারণে বাবা মায়ের বলতাম যে আমার সাইকেল কিনে দিতে হবে। তারা বলতো এই বসে সাইকেল দিলে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেতে পারে, অনেক সমস্যা হতে পারে, তার কারণে এত কাছাকাছি স্কুল, তুমি হাইটে যেতে পারবা। আমি এই কারণে আমার ড্রেসিং, তারপরে শোকেসের গ্লাস গুলো সব ভেঙে ফেলছিলাম। আর খেলাধুলার ব্যাপারে আমি যদি যেটা খেলতে যাইতাম সিরিয়াসলি নিতাম, কেউ যদি খেলায় কোনো বাধা দিত তার মারতাম আমি। এমন অনেক কাহিনী আছে যে আমার আপন বড় ভাইরে, আমি মানে কাকাতো ভাইরে পিটাইছি খেলার জন্য, শুধু খেলার জন্য মাঠে দিচ্ছে। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার খারাপ দিকটা এদিকে, আমি ফার্স্ট টাইম ক্লাস ফাইভ থেকে রিলেশন করি। আমি সেরকম ছিলাম, আমার বান্ধবী ছিল, বাট আমি বান্ধবীদের নিতাম না, তারে আমি গার্লফ্রেন্ড হিসেবে ভাবতাম। ওই বয়স থেকে আমি টিভি বা নাটক গুলা বেশি দেখতাম, যার ফলে তাদের টিভিতে কি অনুষ্ঠান গুলো হয় আমি এগুলো ফলো করতাম, কে কি করতেছে এই বিষয়গুলো আমি আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতাম, বা আমার মেয়ে বান্ধবীদের সাথে শেয়ার করতাম। একসময় একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে যায় এইভাবেই, মেয়ের সাথে গল্প করতে করতে এই ছেলে আজকে এই নাটক দিচ্ছে এই নাটক এরকম। পরে মেয়ের সাথে রিলেশন হওয়ার পরে মেয়েটা আমার সাথে প্রায় তিন বছর রিলেশন করে। এর মধ্যে আমি এরকম ছিলাম যে রিলেশন করছি কিন্তু আমি কোনোদিন মেয়ের গায়ে হাত দিই বা কোনো কিছু আমার চরিত্রের দিক থেকে কোনো খারাপ নজর তার তাকায়নি, সে রিলেশন ছিল এটা জানি। এইভাবে চলতেছিল, চলার পরে মেয়েটা ক্লাস এইটা পরে আমার রিলেশনটা নষ্ট হয়ে যায়, মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। কারণ আমি আমার চরিত্রের দিক থেকে ভালো ছিলাম, নামাজি ছিলাম আগেই বলছি, এই কারণে সে আমার সাথে রিলেশনটা রাখবে না বা ব্রেকআপ করবো। তারপর আমার রিলেশন ব্রেকআপ হওয়ার পরে আমি চিন্তা করি যে আমি রিলেশন করবো না, ভালো দিচ্ছি, ভালোভাবে লেখাপড়া করতেছি, কিন্তু লেখাপড়া করতে আমার কোনো মন নাই। ওই যে আগের একটা চিন্তা ভাবনা, মেয়েদের প্রতি যে একটা চিন্তা ভাবনা ছিল, এই চিন্তা ভাবনাটা মাথায় সবসময় কেস করে।
মেয়েদের প্রতি কি ধরনের চিন্তা ভাবনা?
তাদের সাথে আমার রিলেশন করতে হবে, তাদের কাছ থেকে আমার টাকা নিতে হবে, টাকা খাইতে হবে।
তাদের কাছ থেকে টাকা নিতে হবে?
হ্যাঁ।
টাকা কেন নিতে হবে?
টাকা কেন নিতে হবে? আমি শুনতাম আমার বড় ভাইরা যে রিলেশন করছি প্রত্যেকদিন ফোনে টাকা দেয়, তারপরে হাত খরচ টাকা দেয়, এটা গিফট করে ওটা গিফট করে
নিয়ে, এগুলো বড় ভাইদের কাছ থেকে শুনতাম।
জি। এই জায়গা থেকে আমি ভাবতাম যে আমি কেন পারবো না, সবাই যদি পারে আমি কেন পারবো না। আমি সেরকম ভাবে করতেছিলাম। এরপরে আমি আমার এলাকায় ছিলাম, আমাদের পার্শ্ববর্তী একটা এলাকার থেকে কিছু মেয়ে আমাদের যেতে প্রাইভেট পড়তে আসতো, আমাদের একটা সার্চ করে সার্ভিস প্রাইভেট আসতো। আমি দুর্বলতা সুযোগ নিয়ে আছে মেয়েদের একটা যেমন প্রপোজ করি, তো হ্যাঁ আমার সাথে রিলেশন করতে বাধ্য হবে, কারণ আমার এলাকার উপরে তার চলাচল। যদি আমি কোনো ক্ষতি করি, ফার্স্ট টাইম তারা প্রপোজ করে সে আমার নিষেধ করে, না আমি রিলেশন করবো। সেকেন্ড টাইম আমার ফ্রেন্ড আর তিন চারজন পোলাপান নিয়ে তারা আমি অ্যাটাক করি, তারা দুজন ছিল, চার পাঁচজন যাই যে তুমি যদি রিলেশন না করো এই রুট দিয়ে চলাচল করতে পারবো না। পরে সে বাধ্য হয় আমার সাথে রিলেশন করতে, এবং আমি বলছি যে আমি যে যেভাবে চাইবো সব দিয়ে দেব। আমি ফার্স্ট টাইম তার কাছ থেকে রিলেশন করার এক সপ্তাহ পরে তার কাছে 1000 টাকা নিই।
কোন ক্লাসে থাকা অবস্থায়?
তখন আমি ক্লাস নাইনে পড়ি আর মেয়েটা ক্লাস এইটে।
ক্লাস নাইনে পড়েন আপনি? ওকে।
তো আমি এভাবে চলতেছি, টাকাগুলো আমি আমার নিজের কাছে খরচ করতাম না, ফ্রেন্ডরা সবাই মিলে শেয়ার করে নাস্তা করতাম বা আড্ডা দিয়ে নাস্তা করতাম। ছোটবেলা থেকে কোনো সিগারেট বিড়ি খাইতাম না, ক্লাস এইট পর্যন্ত আমি সিগারেট বিড়ি খাইতাম না। ক্লাস নাইনে আমি ওই মেয়েটা রিলেশন করার পরে আমার 75 টাকা দিত, আর ওই জায়গা থেকে আমার হাত খরচের টাকাটা বাইরে যেত, আমি বাজে নেশা করা শুরু করলাম। আমি ফার্স্ট টাইম আমার বন্ধুরা বলো যে একটা জিনিস খাই, কি গাঁজা। আমি ফার্স্ট টাইম সেই দিন একদিন গাঁজা খাই, খাওয়ার পরে আমি বাসায় যাই না, বাসায় গেলে তারা বুঝতে পারবে। আমি ক্লাস নাইন থেকেই অপরাধের জগতে ঢুকতেছি আস্তে আস্তে। আমরা ফার্স্ট টাইম গাঁজা খাওয়া, আমি রাত্রে বাসায় যাই না, বাবা মা জিজ্ঞাসা করলো কইছিলাম, আমি বললাম যে আমি এই জায়গায় ফ্রেন্ডে বাড়ি ছিলাম, তো আসতে পারিনি, কই না আমি অন্য কিছু শুনছি। বাবা মা যাই হোক, আমার এক ফ্রেন্ডে এসে আবার বলে দিচ্ছে যে এরকম করতেছে, আমি নিজের চোখে দেখছি। পরে আমার বকাবকি করলো, আমি বললাম এটা সবাই যদি করে আমি করলে সমস্যা কি, আমার মনে জিদ জাগলো। আমি পরের দিন আবার খাই জি, তারপর বাবা আমার তো জান বুঝতেছে না ভালো হয়েছে চেঞ্জ হয়েছে খাইবো না আর কোনো কিছু। আমি এরপরে আমার ফ্রেন্ড বললো চল অন্য কিছু খাই দিই, সবাই তো খায় আমার একটু চেক করি। পরে আমাদের ওখানে ফেন্সিডিল পাওয়া যায় সিগারেট খাই না, শুধু ওই গাঁজা বা ফেন্সিডিলের মধ্যে সীমাবদ্ধ আছি। এরপর আমি ক্লাস নাইন থেকে তেমন একটা ভালো জায়গা হলো না, ক্লাস টেনে উঠলাম। ওঠার পরে ভাবলাম যে একটু পড়াশোনায় মন দিই, সামনে পরীক্ষা। কিন্তু ওই মেয়েটা আমার এতটাই মানে রিলেশনটা এভাবে চলতেছিল যে মেয়েটা সবসময় আমার ডিস্টার্ব করতো, ফোন দিত, আমি রাত পড়তে বসলে ইয়ারফোন লাগিয়ে কথা বলতাম বা পড়াশোনা কোনো মন ছিল না, রাত্রে দেখা করতে যেতাম মেয়েটার সঙ্গে কথা বলে চলে আসতাম। এরপরে এক সময় দেখতেছি যে মেয়েটা আমার প্রতি অনেক দুর্বল, আমি ভাবলাম যেহেতু এরকম মানে দুর্বল নিয়ে সাথে রিলেশন করলে হয়তো আমার সমস্যা হতে পারে, কারণ বাড়ি সবকিছু চিনা চলে আসতে পারে। পরে তার বললাম কান্নাকাটি করলো। পরে রাত্রে আমরা তিন চারজন পড়লাম, আমি তাদের বাড়িতে গেলাম। তবে আমরা নিজের একটা নাটক তৈরি করলাম যে মেয়েটা বিয়ের প্রস্তাবের জন্য।
এটা কি সেই মেয়েটা যে মেয়েটার সঙ্গে আপনি সম্পর্ক
সম্পর্ক রানিং চলছে?
ওকে, কি নাম ছিল মেয়েটা?
মেয়েটার নাম ছিল তাহেরা। আমার বন্ধুরা তিন জন ছিল আর আমার মামা ছেলেদেরকে নিয়ে মুরব্বী নিয়ে আমার মামা ছেলে একটা ওর নিয়ে যেতাম, যাতে বিষয়টা সবাই বুঝতাম বিয়ের প্রস্তাব নিয়ে আসতে।
তখন আপনি কোন ক্লাসে
পড়েন? ক্লাস টেনে পড়ি।
ক্লাস টেনে পড়া অবস্থায় ক্লাস নাইনের মেয়েকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
সম্ভব না বিধায় আমি তখন তার বুঝাইছি, বোঝার পরে আমার কথাগুলো বুঝতে চাইনি।
মেয়েটা রাজি ছিল না, মেয়েটাকে জোর করে প্রেমে ফেলেছেন। তারপর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন কেন?
নিয়ে গেলাম যাতে মেয়েটা ভয় পায় যে এই বয়সে বিয়ে করতে আসতেছে, আমার সাথে রিলেশনটা ব্রেকআপ করে দেয়।
আপনি মেয়েটার সাথে রিলেশন ব্রেকআপ করার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে
এই কাজ করছি যাতে ভয় পায় যে না তো এই বয়সে বিয়ে করতে দিতেছে, কোনো সমস্যা হতে পারে।
ওকে,
সে পরে না কথা শুনবে না। পরে সকালে খবর পেলাম যে হ্যাট কাজ অনেক কিছু করছে। পরে আমি বললাম না সাথে রিলেশন রাখার পর আমার চিন্তা আমি ভেঙে ফেললাম আর পড়াশোনা হ্যাঁ হ্যাঁ আসতে দেয় না। আমি সবাই ছিল না এবং পরিস্থিতি শিকার, আমরা যদি যেতাম হয়ে যেত এরকম অনেক ছিল। আমরা সবসময় আড্ডা দিতাম, আমাদের একটা ব্রিজ ছিল, ব্রিজে সবসময় আড্ডা দিতাম 12টা 1টা 2টা পর্যন্ত। অনেক সময় আপনাদের এখন রেডিও শুনতাম, এটাই
আড্ডা বসে বসে
শুনতাম। এভাবে চলতেছিল, আস্তে আস্তে আমার পড়াশোনাটা আগে দিতে পরীক্ষার সামনে চলে আসলো। পরীক্ষা আসার সময় আমি বাড়িতে বললাম যে আমি পরীক্ষা দিব না। আমি বললাম যে না আমি পরীক্ষা দিব না, আমার পড়াশোনা প্রিপারেশন ভালো না। পরে বলছে কেন? আমি বললাম আমার প্রিপারেশন ভালো না, আমি রেজাল্ট খারাপ করবো। পরে বাবা মা জোর করে আমার রেজিস্ট্রেশন করালো, আমার পরীক্ষা দিতে বাধ্য করলো। আর ওই সময়টা লেখাপড়ার সিস্টেমটা অনেকটাই খারাপ ছিল, আমাদের হলটা ছিল অনেক খারাপ অবস্থা, মানে আমরা পাওয়ারফুল একটা স্কুল আছে, স্টুডেন্ট ছিলাম আমি। আমরা যে হলে পড়তাম সে হলে সারা আমাদের গা দিত না, বাইরে চলে আসতো, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারতাম। এটা মানে আমাদের ওই জায়গায় একটা দুর্বলতা। তো আমরা আমি সবসময় চেষ্টা করতাম যে নিজে কিছু করার জন্য বা নকল এইসব থেকে দূরে থাকার জন্য। তারপর পরিস্থিতি শিকারে আমি সব করতে হয়েছে, পরীক্ষা এভাবে দিচ্ছি যে পরে রেজাল্টটা মোটামুটি ভালোই 3.94 আসলো আমার এসেছে।
3.94
পরীক্ষা দিতে এসেছিলাম না। পরে এইটা হতে আমি সেদিন বিশাল মানে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে প্রিন্সিপাল গাজা মাজা এইসব একটা আড্ডা দিই পার্টি দেওয়ার পরে। আমি ভাবলাম যে মানুষ আস্তে বাপের টাকা দিয়ে না করে যদি অন্য কোনো ভাবে করা যায় এরকম চিন্তা ভাবনা করতাম। তো তারপরে আমার অনেক ফ্রেন্ডরা বললো যে আরো রিলেশনটা শিকার কর, এদের কাছে টাকা নিলে সুবিধা হবো, কিছু আরো করতেছে আরো টাকা নিতে চাইছে, পরে আমি এরকম ভাবে চলতেছি আমার সময়, আমি এইভাবে আঁকাতেছি, রিলেশন করতেছি, ব্রেকআপ করতেছি, টাকা নিতেছি, টাকা সে টাকা দিয়ে বন্ধ করতেছি, রিলেশন ব্রেকআপ সব নাকা দিচ্ছি, আগের পরে আমার এসএসসি শেষ, কলেজ লেভেলে যেতে হইব। আমি আমার পাশাপাশি একটা এলাকাতে আমি কলেজ লেভেলে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমি জ্বালাতে একটা জিনিস দেখতে পারলাম যে এই জগতে আমাদের কলেজটাতে পড়াশোনা তেমন একটা হয় না বললে চলে, ওখানে টাস বা আমি যেগুলো চয়েস করি সেগুলি কাজগুলো বেশি হয়
কলেজে।
কলেজে ছাদে অনেকে টাস খেলতেছে, নেশা করতেছে, এই অধ্যক্ষ আমাদের ঢাকা থেকে যাইতো না, পড়াশোনা তেমন চলে না, কলেজ এমনি ভালো কিন্তু তেমন একটা
বিরতির ঘন্টা বেজে গেছে, 3 মিনিটের জন্য বিরতি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তিন মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকের অতিথি হচ্ছে শাহিন, শাহিনের কাছে আমরা আবারও ফিরছি। এই ফাঁকে আপনাদেরকে বলছি যারা আমাদের এখানে এসে কনফিউজ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে শাহিন, আমরা যেখানটাতে ছিলাম যে আপনি কোনো একটি সরকারি কলেজে ভর্তি হলেন, ওই সময় কথা আপনি বলছিলেন, তারপর
ওই সময় আমার সুযোগটা বেশি পেতাম, ক্লাসে গেলে পোলাপান বিশেষ একটা সময় আড্ডা দিতে পারতাম, তাস খেলতাম, আমি অধিকাংশ সময় যে কটা ক্লাস হতো সবগুলো মিস করতাম, আর ছাদে যায় তাস খেলতাম বা ওই নেশা করতাম এরকম কোনো কিছু। এই সময় আমার সাথে একটা মেয়ের মানে পরিচয় হয়, একদিন আমাদের জিজ্ঞেস মেয়েটা যে তোমাদের বাসা কই, বলছি আমাদের বাসা তো উপজেলা, পরিভাবে কয়েকদিন কথা বলার পরে পরে আমি আমার শরীরে বললাম তো মেয়েটা কণ্ঠটা বা চেহারাটা অনেক ভালো লাগছে, পরে কয় তুই রিলেশন করবি, হ্যাঁ করবো, কই আচ্ছা ঠিক আছে মেয়ের ডিটেলস শোনা হোক, তারপরে কি করা যায়। পরে আমরা দুজনে পড়াশোনা বাদ দিয়া ছেলের মাধ্যমে জানতে পারলাম যে মেয়েটা অনেক রাগি বা এর আগে তার প্রপোজ করলে তারে স্যান্ডেল দিয়ে পিটাইছে রাস্তার মধ্যে বা স্কুলে স্যান্ডেল দিয়ে পিটাইছে, তাহলে অনেকে নিষেধ করে দেয় রিলেশন করার কোনো চিন্তা ভাবনা করিস না, আর এদের ফ্যামিলি অনেক পাওয়ারফুল, আমি ভাবলাম যে আমার এরকম মেয়ে দরকার। পরে বলতেছে আচ্ছা তুই রিস্ক নিলেন নিয়ে আমার এর সাথে জড়িত আমরা থাকবো না, আমার কেউ সাপোর্ট করলো না আমি জিত করলাম।
মেয়েটার
দিকে তাকিয়ে থাকতাম, একদিন মেয়েটা তার একটা বান্ধবী নিয়ে আমার বললো তুমি এভাবে ক্লাসে তাকিয়ে থাকো কেন, আমি কই আমি তোর কার টাকা মারতে থাকি না, কই না আমি বুঝতেছি তোমার কোনো কিছু বলার থাকলে বলতে পারো, পরে আমি বলছি না আমার কোনো কিছু বলার নেই। আমি যতটুকু ক্লিয়ার ছিলাম যে মেয়েটা আমার ভাষাটা বুঝতে পারছেন কি বলতে চাইছিলাম, আর ওই সময় আমি নেশাটা আরো বেশি বাড়াই দিই, তার মানে গোপনে আমি যে নেশা করি আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না বা কেউ কোনোদিন বুঝতো না আমি নেশা করি, আজও যদি আসতে আমার এলাকায় যে আমার প্রশ্ন করার কারণে যে এই ছেলেটা এরকম ছিল কেউ বিশ্বাস করবে না, আমি আজকে আমার নিজের যে আমার মানুষের আড়ালে যে ভুলটা করছি আমি সেই ভুলটা প্রকাশ করতেছি। পরে মেয়েটার সাথে আমার একদিন কথা হলো, মেয়েটা আমার জিয়ে গেল, তারপরে অন্যদিন আমি নিজে বলতেছি আচ্ছা তুমি কি তার সাথে রিলেশন করো, কই কে এটা তোমার বলতে হবে কে, আমি রিলেশন করলি কি না করলি কি তোমার, আমার আচ্ছা ঠিক আছে তোমার কোনো কথা বলতে হবে না। পরে আমি ভাবলাম যে মেয়েটা ফোন ইউজ করতো, যে আমি মেয়েটার ফোন নাম্বার, আমি একটা কথা বলি আমি ছোটবেলা থেকে ক্লাস সিক্স থেকে ফোন ইউজ করি,
ক্লাস সিক্স থেকে ফোন ইউজ করি,
বাসায় জানতো, তার বাবা কিনে দিয়েছিলাম,
বাবাই কিনে দিয়েছিল, আচ্ছা।
তো আমি মেয়েটা বললাম যে আমার নাম্বারটা নাও যদি প্রয়োজন পড়ে ফোন দিও, কই আমার তো ফোন নেই, আমার বাবার ফোন আছে, আচ্ছা ঠিক আছে দিও, কিন্তু মেয়েটা নাম্বার নিয়ে কোনোদিনও ফোন দেয় না। আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ডের বোন ছিল, মানে সে বোন বানাচ্ছিল, তারপরে একদিন দেখেছি তার ফোনে কথা বলতেছে, পরে ফ্রেন্ডের কাছ থেকে তার নাম্বারটা আমি লুকায় চুরি করে নিই, তারপরে তার এই নাম্বারটা নিয়ে সাথে সাথে কলেজ, সেদিন কলেজ অনুষ্ঠান ছিল আমাদের, কলেজ অনুষ্ঠানে বার্ষিক মানে অনুষ্ঠান গুলো হয়, অনুষ্ঠানে তার মেয়েটারে ফলো করে আমি ফোন দিয়ে দিচ্ছি, মেয়েটা বলতেছে কে তুমি, তোমার পিছনে তাকায় দেখো আমি এই সেই, পরে মেয়েটা একটু বুঝতে পারছে যে আমি ডিস্টার্ব গুলো করতেছি, পরে আমার বলতেছে তুমি শাহিন না, আমি বলছি আমি না, কয় আচ্ছা ঠিক আছে তোমার যদি ধরতে পারো সেদিন বুঝবো আমি কি জিনিস, আচ্ছা ঠিক আছে কি করবা করবো, এরকম ভাবে চলতেছিল। সেদিন থেকে মেয়েটার আমি আর ফোন করি না, আমার একটু ভয় লাগছিল যে মেয়েটা এভাবে, হ্যাঁ অনুকে মেয়েটা এভাবে কথা বলে কেন, আর ঠেট করতো তার চাষা এসপি ছিল দুলাভাই একটা এস আই, এভাবে সে পাওয়ারফুল ছিল, এই দিক থেকে সবাই থেট করতো, কোনো উল্টা পাল্টা কোনো কথা বলে থেট করতো। তারপরে একদিন আমি সবসময় অনুরোধ এস এম এস করতাম, এত সুন্দর এস এম এস গুলো করতাম যে যে কেউ একদিন স্কুল দিতে ইচ্ছা করবো। এস এম এস গুলো আমি ফেসবুক থেকে আবার ডাউনলোড করতাম, আবার এস এম এস এর যে সফটওয়্যার গুলো আসতো অনেক আমি কিছু নিয়ে এস এম এস করতাম। আর সব মিলে সে একসময় আমার একদিন ফোন দেয়, আচ্ছা কে তুমি বলতো? পরে আমি আমার এক ফ্রেন্ডের পরিচয় দিই, আমার ফ্রেন্ড আমার সাথে অনেক সুন্দর, যাতে সে আমার সাথে রিলেশন করতে চায়। পরে বললো না আমি তো তোমার সাথে রিলেশন করবো না, মানে আমি বললাম যে আমি তো তোমার ভালোবাসি এই জন্য এসএমএস করি। ওর বলতেছে আমি তোমার সাথে রিলেশন করবো না, আমি আমার ফ্রেন্ডের নামটা বলতে পারি, নামটা ছিল রাজু। কই না তুমি তো বুক উষা করে হাঁটো, তোমার তো অনেক অহংকার, তোমার সাথে রিলেশন করা যাবে না। তোর কই তোমার সাথে একটা ফ্রেন্ড আছে নাম শাহিন, আমার মনে হয় তুমি শাহিনী, তুমি মিথ্যা বলতেছো। ওর বলতেছে না আমি শাহিন না। পরে আস্তে আস্তে আমি বিষয়টা তার কাছে ক্লিয়ার করে দিয়ে বারবার চাপাই ধরতেছে তুমি শাহিন বলতেছো। পরে আমি বলি হ্যাঁ আমি শাহিন বলছি। তারপরে তোমার সাথে রিলেশন করা যাবে না, কে পাশাপাশি আমি অন্য একটা মেয়ের সাথে ফোনে কথা বললাম, মেয়েটার দেশের বাড়ি ছিল টাঙ্গাইল, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের, মেয়েটা বিবাহিত ছিল, তার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, সে জানতো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তারপরে সে আমার রিলেশন করবে বা কথা বলতো। পাশাপাশি আমি দুটো কথা বলতেছি, ওই বিষয়টা আমি পরে ক্লিয়ার করে দেবো। তো অনু বলতেছে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো, বললাম আচ্ছা ঠিক আছে। আমি এইটুকু ভাবতেছিলাম যদি ফ্রেন্ডশিপ করে আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে তার আমি আমার প্রেমে ফেলাতে পারবো, এই টার্গেটটা ছিল, কারণ আমি এরকম এরকম করছি, রাজি হয়ে গেলাম। পরে তার সাথে ফ্রেন্ডশিপ করছি, কথা বলি প্রত্যেক দিন 10-15 মিনিট করে কথা বললি, এভাবে কথা বললে কথা বলতে বলতে আস্তে আস্তে একদিন বলতেছে যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, কে কই তোমার সাথে রাজু ছিল আর রাজুর আমার খুব ভালো লাগছে, আমার সাথে প্রেম করবো। আমি সময় অনেক সিরিয়াস হয়ে গেলাম, ফোনটা কাটে দিয়ে আমি লগে লগে নেশা করা শুরু করলাম।
কি নিলেন?
আমি আমার বন্ধুর ফোন দিলাম, তার দিয়ে গাঁজা আনাইলাম, গাঁজা তারপর ফেন্সি দিলাম। আমাদের এলাকাতে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় ফেন্সি দেলটা, সব সময় যেটা পাওয়া যায়। তো আমি ফেন্সি দেল আনালাম, নেশা নেশা করে তো মেয়েটা ফোন দিতেছে, আমি ফোনটা রিসিভ করতেছি না। পরে ফোনটা রিসিভ করার পরে মাতালের কণ্ঠে কথা বলতেছি, পরে বলতেছে তুমি আমার বাসায় আসো, আমি এই বুঝতে তার বাসায় চলে গেলাম।
ওকে,
আমার এক বন্ধুরে নিয়ে তাদের নিয়ে চলে গেলাম ওদের বাসায়। পরে বলতে আমি তো একটু মাতাল অবস্থা ছিল, মানে আমি নেশা করলেও নিজের কন্ট্রোল করতে পারি। তাদের বাসায় গেলাম, তো ও মেয়েটা আমার মার সাথে পরিচয় করে দিল, এইভাবে এই অবস্থায় বলতেছে এটা আমার ফ্রেন্ড, নাম শাহিন। পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার পজিটিভ কোনো কিছু হয়তো হতে পারে, এই জন্য মেয়েটা হঠাৎ করে এইভাবে আমার সিরিয়াসলি ভাবে। পরে আমি বসাতে চলার পরে কই তোমার আমার বাড়ির পরিবেশ দেখালাম, সবকিছু দেখালাম, তুমি যদি চয়েস করো তো আমি রাজি হইব, আমার এভাবে বলতেছি। আমি অবাক, পরে আচ্ছা তুমি যে বললো রাজের সাথে রিলেশন করবা, কই না তোমার আমার প্রতি কতটুকু ভালোবাসা আসছে এটা তোমার কাছে আমি ট্রাই করলাম। পরে আমি খুশিতে আমি এই খুশিতে আমি আমার আমি পার্টি দিই, সবাই বন্ধুরা মিলে সব খরচ আমার ছিল। পরে মেয়েদের সাথে রিলেশন চলতেছে রানি, মেয়েটা আমার বলতো যে আমি তোমার সাথে রিলেশন করবো কিন্তু তোমার বিয়ে করতে পারবো না, উনি বলতেছে।
আচ্ছা
এইভাবে চলতেছে এর মধ্যে যে টাঙ্গাইলের যে মেয়েটা এসে তোমার কন্টিনিউ
মহিলাটা
সবসময় বাজে কথাই বলতো আমার কাছ থেকে, তাদের যে চাহিদা গুলো সেই সব কথা
আমার
কাছে
সাইদে
বলতে ফার্স্ট টাইম অ্যাপ্রোচ করলেও পরে সাই দিতাম।
তার মানে এক ধরনের ফোনে এক ধরনের অন্যরকম সম্পর্ক।
সেই মহিলাটা আমার সবসময় ফোন দিত, কোনোদিন মিস কল দিত না, আমাকে টাকা দিত, ফোনে টাকা দিত, আমি যদি খালি বলতাম ফোনে টাকা নেই। অনুর সাথে রিলেশন করা তত টাকা এই মহিলাই আমাকে দিছে, মহিলা জানতো না যে আমি অন্য কারোর সাথে রিলেশন করি।
এই মহিলার কাছ থেকে টাকা
নিয়ে ফোন দিতাম, বাড়িতে কোনো রকমের কোনো বাড়িতে কোনো টাকা নিতাম না, বাড়িতে কোনো টাকা নিতাম না। আর এই মহিলাটা আমার আমার বিকাশ নাম্বার ছিল, তার বিকাশ নাম্বারটা নেওয়ার পরে প্রত্যেক মাসে আমার কমপক্ষে 5,000 টাকা করে দিত। মহিলাটার হাজবেন্ড ছিল
ব্যবসায়ী, শুধুমাত্র
তো মহিলাটা বলতো তোমার সাথে আমি কথা বলে শান্তি, ঠিক আছে তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার এভয়েড না করো আমি তোমার সাথে কথা বলবো। ঠিক আছে কথা বলো, আমি জানতে দেখতেছি তো কথা বললে আমার টাকা দিব, আর আমার কথা বলতে কোনো সমস্যা নেই, এদিক থেকে আমি ছাই দিতেছি, এদিক থেকে অনুরোধে আমি সিরিয়াসলি নিতেছি, পার্সোনাল লাইফে যদি তারে আমার নিজের সঙ্গী বানাতে পারি। আমাদের বংশ পরিচয়টা তাদের সামনে একটু নর্মালি তোর সাথে কথা বলি, কথা বলতেছি তার আমি এই সময় একটা খারাপ করে যেতে হই, আমি অন্য বাড়িতে রেগুলার অন্য বাড়িতে যেতাম, তার পার্সোনাল রুম ছিল তার রুমে যেতাম। এমন সময় গেছে যে আমার ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা, পরীক্ষা ভিত্তিতে আমি তার রুমে যাই পড়তেছি।
তার রুমে গিয়ে আপনি পড়ছেন, তার বাবা মা এটাকে কিভাবে
নিয়েছেন? তার বাবা জানতো না, তার রুমটা ছিল আলাদা, সেপারেট রুম ছিল।
ওকে,
ওই রুমে যেতাম,
কিভাবে যেতেন? রাতের বেলা,
রাত্রে আটটার দিকে যেতাম,
অন্ধকারে,
হ্যাঁ, তিনটার সময় আসতাম, আর যাবার সময় একটা শ্মশান পার হয়ে যাওয়া লাগতো,
শ্মশান পার হয়ে যেত ওখানে। ওকে,
আমি একটার সময় যেতাম তখন ভয় লাগতো না, কিন্তু তিনটার সময় যখন আসতাম শ্মশানের সাইডে তখন ভয় লাগতো।
কিছু দেখেছেন কখনো?
দেখেছি বলতে মানে শব্দ হয়েছে সাইডে।
ওকে, সেই গল্পটা আসলে আমাদের জিবিএস বিতে যাওয়ার মতো না, এখানে আমি একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, যেহেতু শ্মশানের কথা চলেই আসলো, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বৃহস্পতিবার রাতে রাত 11:20 আমার একটি নতুন অনুষ্ঠান ডর প্রচারিত হয়, এবং এটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসের বিভিন্ন ঘটনাগুলো নিয়ে ডর প্রতি বৃহস্পতিবার রাত 11:20। তো আমার একটা জিনিস মানে খুব অবাক লাগছে যে রাত 8টার সময় আপনি যেতেন, 3টা পর্যন্ত ওখানে থাকতেন, 8টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টা তার বাসার কেউ তাকে নক করতো না দরজায়?
নক করতো, আমার আমার একটা জায়গা ছিল, সেই জায়গায় মানে তো সাইডে আমি লুকাইতাম। একদিন তার মা আসছিল, একটু বিষয়টা বুঝতে পেরে চলে আসছিল যে কেউ কথা বলছে রুমে, আসার পরে জিজ্ঞেস কেউ আছে, রুমের লাইট লিটে দেখছে কিন্তু আমাকে দেখতে পারে না। আমি এভাবে থাকতাম, ভয় লাগতো, তারপর প্রত্যেকদিন একদম নেশার মধ্যে হয়ে গেছিল।
আচ্ছা, আপনি ওখানে যেতেন, আপনার বাসাটা কি আপনাকে খোঁজ করতো না?
আপনার বাসা করতো আমাদের জিগে, তো প্রত্যেকদিন কই যাও, আমি বাড়িতে কাউরে তেমন একটা ই করতাম না,
পাত্তা
দিতাম না, আমি বলতেছি আমি বড় দিচ্ছি আমার মতো করে চলতে দেন, যদি তোমাদের কাছে কোনো অবজেকশন আসে যে ছেলেটা এরকম করতেছে তাহলে সেদিন বলবো যে না তুই খারাপ হয়েছিস, কয় তুই তো খারাপ হয়েছিস, তার সঙ্গে তো অবশ্যই কিছু জানি, তুই তো নেশা করস।
কি বলতো এটা?
আমার মা বলতো।
মা মনে বাবা কখনো আপনাকে শাসন করতো?
বাবা আমার বাবা ব্যবসা কাজে ব্যস্ত ছিল, তাতে সময় পেত না, বাবা জানতো যে ছেলে বড় হইতেছে, ছেলে পড়াশোনা করতেছে, তার দিকটা সে ভালো বুঝে, এদিক থেকে বাবা আমার তেমন শাসন করতো না, বাবা আমার কাদের করতো।
আমার করতে বেশি মানে 8টা থেকে 3টা পর্যন্ত ওর সাথে তার গল্প করতেন, মানে পড়াশোনা করতেন?
পড়াশোনা করতাম বলতে পড়াশোনা তো হবেই না, শুধু গল্প করতাম, গল্প করে চলে আসতাম, হ্যাঁ অনেক কিছু রান্না করে আমার জন্য রাখতো, সেগুলো খাইতাম, দুজনে খাওয়ার পরে রাত্রে চলে আসতাম।
কোন ধরনের অনৈতিক সম্পর্ক?
অনৈতিক সম্পর্ক সেরকম ছিল না বলতে, তার গায়ে
আমরা যেটা বোঝাচ্ছি যে এক ধরনের অনৈতিক সম্পর্ক গ্রো করা সেটা আসলে সেই অর্থে ছিল না,
ছিল না।
ওকে, হ্যাঁ।
তারপরে একদিন তার দেড় বাসায় যাই, সে 9টার দিকে গেছি, তো সেদিন অনেক বৃষ্টি নামছে 9টার পর থেকে, তার বাবা মা বলতেছে তুই রুম থেকে চলে, এই রুমে চলে, অনেক ঝড় দিছে, বাবা গেছে রুমে, একটু বুঝতে পারছে যে রুমে কেউ আছে, তো বলতেছে তোর রুমে কেউ আছে, তখন বলতেছে দেখ কোন ধরনের কথা, আমার রুমে কেউ কেউ থাকবো মানে, পরে আমি জিনিসটা বুঝতে পারা, তার বাবা টাকা ইসলাম ধরে আসছিলাম, সে একটু খোঁজার মতো করে দেখতেছে, মানে কারো বোঝাতেছে না, খুঁজতেছি আমি দরকার রাস্তা করে ফাঁকা ছিল, আস্তে করে এই করে আমি দৌড়াইছি, সে বুঝতে পারছি যে রুমে কেউ ছিল, জিনিসটা আমি ভুল করছি, ভুল করার পরে আমার সেদিন তার রাতে তার অনেক প্রেশার গেট করছে, তার কে ছিল, কে আছে, কই কেউ না বুঝে বাইরে কেউ দৌড়াইছে, তুমি ভুল দেখছো, তারপর থেকে মেয়েটা আমার সাথে রিলেশন রাখবে না, আমাকে কোনো বলতেছে তোমার সাথে রিলেশন সম্ভব না।
কেন?
আমার বাবা আমার অনেক প্রেশার দিচ্ছে, আমি তার সাথে রিলেশন করে এটা বুঝতে পারছি।
ওকে,
পরে আমি অনেক কানাকাটি করলাম, আমি তার সাথে অনেক প্রতারণা করছি, আমি বলতাম যে আমি আজকে নেশা করছি, আমি নেশা করতাম কিন্তু আমি এমনি নেশার মতো করে
তার সিম্প্যাথি পাওয়ার জন্য আমি এগুলো
করতাম, যাতে আমার প্রতি খুব নর্মালি মানে বিহেভ করে। আর তারপর আমি বলতাম যে হাত করছি, হাতে ব্যান্ডেজ করে আসতাম তার রুমে,
আসলে কিছু না,
কিছু না, অনেক সময় দেখতেছি আমার কাকার রেডি বা অনেক রেডি ফোন দিয়ে দিছি যে একটু বিষ খেয়েছি, আমি মনে হয় অভিনয় করছি যে আমি বিষ খাই না, অবশ্য বলতেছি আমি তার চাহিদা সম্মত ছিলাম না, আমি চাইতাম আমার ইচ্ছিলাম তার রিলেশন করবো, বিধায় আমি তার সাথে মিথ্যা কথা বলতাম, সে আমার জিজ্ঞাসা তোমার বাবা কি করে, বলতাম যে রেজিস্ট্রি করে চাকরি করে,
মানে বড় বড় বেশি বেশি
বলতাম সেগুলো বিশ্বাস করতো। যদিও তার বাবা ছিল মুক্তিযোদ্ধা, এমনি কিছু করতো না, ব্যবসা ছিল, ব্যবসায় চালাতো, তাদের অনেক প্রভাব মানে তাদের টাকা পয়সা কোনো অভাব ছিল না। তো আমি এভাবে চলতেছি, এভাবে অভিনয় করতেছি, কন্টিনিউ তার সাথে অভিনয় করতেছি। অভিনয় করতে করতে আমি এক সময় সিরিয়াস মানে একটা ইয়ে পড়ে গেলাম যে সাথে এভাবে আমার রিলেশন রাখতে হবে না, মেয়েটা রিলেশন রাখবে না। আর মেয়েটা এতটা সিরিয়াস আমার প্রতি ছিল না, সে অনেক ই ছিল যে যে কোনো সময় বলতো যে তোমার সাথে রিলেশন ব্রেক আপ করবো,
মানে বারবার
বারবার এই কথাগুলো বলতো। এই কথাগুলো আমার ভালোবাসে পরীক্ষা করার জন্য বলতো, আর নাকি তার জায়গা থেকেই যে সে আমি কোন সময় বুঝতাম না, সে যখন এসব বলতো তখন আমি বাড়িতে এসে বাবা মার সাথে তুচার করতাম এবং কি আমার আফুরে মারতাম, এমনি রাগ করে ঝগড়া বাজে আফুরে মারতাম।
আপু তো আপনার সিনিয়র ছিল?
জি সিনিয়র ছিল। আমার একটা আপু বলতো কি কোনো সমস্যা, কিন্তু আমি আফুরে মারতাম। এমন হয়েছে কি যে আমি আমার মায়ের উপর হাত উঠে দিই মেয়ের কারণে, মানে মেয়ে আমার খারাপ ব্যাপার করছে আমার সাথে, মা বলতেছে যে আসলে এত রাতে বাড়ি ঠেস লিগে, মানে যদি মেয়েটা খারাপ ব্যাপার করছে আমি রাতে নেশা শেষ করে বাড়িতে আসছি, এত রাতে বাড়ি বাইরে ঠেস লিগে তোর জন্য সবসময় দরজা খুলে রাখবো না, আমি করলাম দরজা খুলে রাখবে না, তোমরা তোমরা থাকার দরকার নেই, দরজা খুলে রাখতে হবো, কয়না তোর কি চা করেছি আমরা, তুই যা বলবি তাই শুনতে হবো, যদি না শোনো আমি আমার তোমাকে খারাপ ব্যবহার করবো, কি খারাপ ব্যবহার করবি যে তোমার তোমার মানে আমি গায়ে হাতে তো ই করবো না, নেশার ঘরে সব বলতাম। তো তারা আমার কথা বেশি আর ইনত না, আবার সকালে তাদের আমি বলতাম যে আমি রাত্রে এলে বলছি ই করছি, মানে মন চয়েস করছি তোমার কিরকম বাবা মা হিসেবে, তারা এগুলি ফ্রিলি নিত, তখন সিরিয়াস না যে আমি এরকম একটা নেগেটিভ দিকে জড়িত। তো এক সময় মেয়েটা ওনারা বললো যে তুমি কিছু করতে পারবা কে, ভাই আমার বিয়ের কথা বলা চলতেছে, তুমি যদি কিছু করো তাহলে তোমার সাথে আমি বিয়ে মানে রিলেশন রাখবো, আর যদি কিছু না করো তো বেকার ছেলের সাথে রিলেশন রাখবো না। পরে বললাম যে এই বয়সে আমার তো কিছু করার মতো নাই, কি করবো, বলতেছে কত কি কত চাকরি আছে, তোমার তো বয়স হয়েছে ডিপার্টমেন্টে চাকরি করলে তোমার বয়স হয়েছে তুমি নাও। তো আমি বলতে চেষ্টা করি, আমি এই সময় ডিপার্টমেন্টের কথা বলে চাকরি করার কথা বলে অনেক বাড়িতে অনেক টাকা নিছি, যে টাকা গুলো আমি আমার নানান খারাপ কাজে ব্যয় করছি। বাড়িতে বলতাম যে আজকে এই লোকের সাথে দেখা করতে হবো, দেখা করতে টাকা লাগবে, তাহলে কিছু খাই দেবো, কারণ তার মনটা জয় করতে পারলে আমার চাকরি একটু সুবিধা হবো, টাকা পয়সা কম লাগবো, বাবা মা টাকা দিত 500-1000 করে টাকা দিত, সেই টাকাগুলো দিয়ে আমি ভালো যেতাম না, আমার মেয়ের জন্য কিছু কিনতাম আর ওই মেয়ের কিছু গিফট করে আর কথা বলা বলে আবার আইসি নেশা করে রুমে চলে যেতাম। আমার রুমটা ছিল আলাদা, কেউ আমার আমার খাবারটা সবসময় মা রেডি করে আমার টেবিলে দিয়ে আসতো, যদিও আমার এত সমন্ত পরিবারের ছিল না, তারপর বাবা মা আমার আমার কেয়ার টা অনেক বেশি করতো। আমার এলাকাতে মানুষ শোনা হচ্ছে আমি এলাকার সকাল হতে কোনো খারাপ ব্যাপার করি না, এর মধ্যে কিন্তু আমার নামাজটা কন্টিনিউ চলে, নামাজও পড়তেছি, ছবি করতেছি। তো মেয়েটা আমার বলতেছি এভাবে, তো আমি মেয়েদের বললাম আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো, কিছু তো আমি জব নিতে পারতেছি না, নিতে পারতেছি না, আমি একদিন ফুটবল খেলতে যাই মাথা গাড়ি খেয়ে আমার মাথাটা ফাইটে যায়, তখন আমি মেডিকেল হসপিটালে ভর্তি। তো আমি বিকালে হসপিটাল থেকে আসতেছি, মানে সারাদিন ছিলাম, বিকালে চলে আসতেছি বাসা কাছা কাছে, তো আমার এক ফ্রেন্ড ওই মেয়ের একটা এলাকা আমার ফোনটা বলতেছে শাহিন কিছু জানো কি জানি কই অনুত্ব দিয়ে, অবাক এটা কি হয়।
আরো একবার বিরতির ঘন্টা, আরো একটি বিরতি নিতে হবে আমাদেরকে, তবে এবার আমরা ফিরবো ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতা আমাদের সাথেই থাকুন, শাহিনকে দেখার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে www.facebook.com/abcradiofm89.2, ফেসবুক ভেরিফাইড পেজটি হচ্ছে আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজ। সময় রাত 12:06, আজ কিবি আজকে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। ছোট্ট একটা বিরতির পর আমরা এই মুহূর্তে আবারও ফিরছি, ঠিক সেখান থেকে শাহিন আপনি যেটা বলছিলেন যে অনুর বিয়ের কথা আপনি শুনলেন, তারপর
আমি ফোন দিলাম, আমার ফোন ধরে না, ফোন অফ করে রাখলাম, তার সবার ফোন নাম্বার আমার কাছে ছিল, তো তার মারে ফোন দিলাম আন্টি এই খবর দাওয়াত দিলাম, তো তোর কই আসলে সময় পেতেছি না দাওয়াত দিবো, এরকম আয়োজন করবো না তো, অনুষ্ঠান করবো না তো, এই জন্য দাওয়াত দিতেছি না। তোর বললাম ধ্যান একটু ভাবেন, মেয়ের কাছে জিজ্ঞেসিলেন যে মেয়ের পার্সোনাল লাইফে কেউ আসছে কিনা, এই সময়টা কোনো প্রয়োজনই পড়ে না, আমাদের মেয়ে অনেক ভালো, রিলেশন তো দূরের কথা, কার সাথে কোনোদিন কথাই বলে না। তোর বললাম একটু ভাবেন বুঝেন, বা আপনি মেয়ের কারণে অন্য কোনো ছেলের জীবন যাতে নষ্ট না হয়। পরে আমার বলতেছে যে তুমি কি জানো, আমি না জানি না, কিন্তু আপনি বলেন আমি মেয়ের জিজ্ঞান, তো মেয়েটার জিগে আমি আমার এটুকু ধারণা ছিল যে মেয়েটা বলবে আমার সাথে রিলেশন আছে, মেয়েটা বলছিল আমার সাথে কারণ রিলেশন নাই, আমি যে তোমার যে বিয়ে ঠিক করছো আমি রাজি আছি। তো আমি খুব মর্মান্তিক অবস্থা পড়ে গেলাম, সারা রাত খাইলাম না বাইরে, আমার ব্রিজে আমি একা, আর আমার ফ্রেন্ড তিনটা পর্যন্ত ছিল, চারটা আমি পুরো রাত আমি একা ব্রিজে শুয়েছিলাম,
ব্রিজের উপর আমি
একা শুয়েছিলাম, নেশা করে শুয়েছিলাম। ওই সময় আমাদের এলাকাতে পুলিশ টহল দিত, ওই ব্রিজটা স্পট ছিল, গাঁদা হিরোইনের স্পট ছিল, আসতো। আমরা সেদিন ছিলাম, সেদিন হয়তো ভাগ্য কারণে আসে নাই, আমি ব্রিজে ছিলাম। সকালে বাসায় আসতে অনেকে বকা ঝকা করতে হবে, আমরা কইছিলি তোর মতো ছেলেদের দরকার নেই, তুই সারা রাত বাইরে খাই আসিস, কিছু ফোন দিয়ে কিছু বলস না। পরে মেয়েটার ফোন দিলাম, মেয়েটা ফোন অফ করে ফোন খুলে না, মেয়েটা মারে ফোন দিলাম যে মা আন্টি আমার সাথে আপনার মেয়ের রিলেশন করে, এটা কল্পনাই করা হয় না, আমার মেয়ে কোনোদিন রিলেশন করবো না, তুমি মিথ্যা কথা বলতেছো। তো মেয়েটাকে জিজ্ঞেসে, মেয়েটা ডাইরেক্টলি না করছে না, এর সাথে আমার কোনো রিলেশন নাই। তখন আমি এতটুকু আঘাত পেয়েছি, আঘাত আমি আমার বাড়ির যতগুলো জিনিস ছিল ভাঙছি তো ভাঙছি, আমার বাবার উপর টেবিল দিয়ে মারতে গেছি বাবা।
কেন?
বাবা বলছে তুই এগুলি কি শুরু করছিস, মানে আমি বাইরে থেকে সোজা আমার শুভেচ্ছা গ্লাস গুলো চেঞ্জ করছি, আবার লাঠি
মারছি, কোনো কারণ ছাড়াই আপনি এগুলো
করছেন? হ্যাঁ, লাঠি মারছি, আমার পা কেটে গেছে, চেয়ার দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে বাড়ি দিয়েছি, ভেঙে গেছে। বাবা এসে বলছে কি শুরু করছো তুই, মাথা লেছিস নাকি, আমি কোনো কথা বলে তোমার উপর টেবিল লাগাইছি, টেবিল দিবি বা তোমার বাড়ি দিব। তো ওই সময় বাবা বাড়ি থেকে চলে যায়,
আপনার উপর রাগ করে।
হ্যাঁ জি, সারাদিন বাড়িতে আসে না। তো এর মধ্যে অনুর বিয়েটাও বিকালে।
জি,
আগে একটা কথা বলতে চাই, আমি ক্লাস টেন থেকে রাজনীতিতে জড়িত, রাজনীতি করতাম, পাশাপাশি আমাদের রাজনীতিটা ছিল হিংসামূলক, প্রতিপক্ষ ছিল, আমরা রাজনীতি করতাম, রাজনীতি করতে হলে আমাদের অস্ত্র থাকতে হইব। আমি ওই বয়সে টাকা ম্যানেজ করে আমার খালতো ভাইয়ার আমি মিলা রামদা বানিয়েছি, দুই তিনটা
রামদা বানিয়েছেন।
জি,
কেন
প্রয়োজনে আমাদের হরতাল হয়, মিটিং হয়, মিছিল হয়, আমাদের দাপট না থাকলে ওখানে উঠা যায় না, এই কারণে আমি রিলেশন আর রাজনীতির জগতে ব্যস্ত ছিলাম, পড়াশোনা টোটালি ছেড়ে দিয়ে। তারপরে বিয়ে, বিকালে বিয়ে, তো আমি বাড়িতে এসে সারাদিন শুয়ে আছি, অনেকে ফোন দিতে আছে যে বিয়েটা যাবি না, আমার এই হিংসামূলক কথা বলতেছে। তো আমি সেদিন কান্নাকাটি করে, তো মা বলতেছে কিছু একটা হয়েছে আমার, পরে করলো, পরে মারে বিষয়টা খুঁজা করলাম, মা আমার তো এরকম, তুই আগে তো বলিস নাই, এখন কয়েন বলে লাভ নাই, মেয়ের জীবন নষ্ট করিস না, মা যখন বলছে মেয়ের জীবন নষ্ট করিস না, তখন আমার হিংসা বেশি হয়েছে, কেন সেই মেয়েটা তো আমার লাইফটা নষ্ট করে দিয়ে গেল।
তুমি ছেলের কথা বলছো না, তোমার ছেলের কথা চিন্তা করছো না, মেয়েটার কথা
চিন্তা করতেছো,
এটা আপনার মাথায় কাজ করে।
তখন আমি বললাম যে আমি যা ভুল করছি তার সে বড় ভুল আসে করবো, যে কোনো একটা আটকে দেবো। তুমি কই আছো, কই আমি তো বাজারে আছি, কই আমার তো জিনিসগুলো লাগবো, ওই কি জিনিস, কই দাগুলো লাগবো, হঠাৎ করে দা লাগবো, কোনো ই নাই, কেমন লাগবো তুমি নিয়ে আসো, মানে আমি সিরিয়াস যে আছে একটা কিছু হইবো, এলাকাতে কিছু একটা হইব। ঠিক আছে, কয়টার সময় লাগবো? ওরা মেয়েটিকে মেয়ের খোঁজ খবর নিলাম যে বিয়ে আসতে আসতে এগারোটা বাজবো রাত্রে, ঠিক আছে নয়টার দিকে আসতে হইব। ফলে আমার আমার আপন খালাতো ভাই আর মামাতো ভাই তারা অটো রিজার্ভ করে নিয়ে, অটো গাড়ি গুলো রিজার্ভ করে নিয়ে আসছে, আটটার দিকে আসছে, এসে আমাদের উপজেলায় শ্মশানে মানে গাড়ি নিয়ে ওয়েট করছে।
মানে আপনাদের টার্গেটটা কি?
টার্গেটটা ছিল যে ছেলে আসবে, ছেলে অটো গাড়িতে হামলা করবো।
আচ্ছা,
একবার পরিপূর্ণ প্রোগ্রাম করা শেষ, কোন জায়গায় করবো সেটা প্ল্যানিং করা শেষ, কিভাবে আটকাবো, তো সিস্টেম আমরা পাঁচজন ছিলাম, একজন যে অন্য একটা অটো দিয়ে পাঠিয়ে দিয়েছে যে অটোটা সামান থেকে আসবে, আর ই দিবে সামনে বেরিকেলের মতো করে ব্রেক দিয়ে ঝামেলা করবে, সেটা আমরা যাবো। তো যেরকম প্রোগ্রাম, তো আমি এই মতো মেয়ের ফোন দিছি, পরে মেয়ের ফোনটা ধরছে, আমি বলছি যে তুমি কি করলে যা, ওই যা করছি ভালোর জন্য, ভালো করছো তুমি, ভালো থাকো, আমার নাম তো তোমার ক্ষতি করতেছি, পারলে করো, আমার এই কথা জানবো তো আমি বলছি ঠিক আছে আমি করতেছি। তো আমার ভয় দিতেছে যে আমার কাকা কিন্তু রানিং এসছে, ও কিন্তু আমার এখানে বিয়েতে আছে, তোমার একটা কিছু করে দেবো, তুমি ভালো চলে যাও। মানে ঠিক আছে কি করবো করবো নি, আমাদের লোক আছে, ওই কথা বলে আমি আমার প্রোগ্রাম যেভাবে নিচ্ছি সেটাই। তো আমি সামনে থেকে অটো একটা রানিং করে দিচ্ছি, এগারোটা থেকে বিয়ে এসেছে, রোডে আমাদের গ্রামগুলো থাকে আর দশটা আর সাড়ে আটটা পরে গাড়িগুলো অলরেডি অনেক কম থাকে রোডে। তো যেভাবে ওরা আসতেছে, আসার পরে গাড়ি নিয়ে আসতেছে সামনে থেকে, ওরা অটো তাড়াতাড়ি বিয়ে কোনো প্রোগ্রাম করতে পারেনি, ওরা অটো গাড়ি নিয়ে আসতেছে দুইটা, আমাদের দুইটা সামনে থেকে অটোটা আসছে, আমার পিছন থেকে আমাদের অটোটা নিয়ে আসতে যে দা আছে দা নিয়ে। তো আমরা অটো আটকাছি, আটকার পরে তিন আমরা তিন চারজন নামছি, দা গুলা বের করে নিয়ে অটোর উপরে রাখছি, তো বলতেছে কি হয়েছে, কিছু হয় নাই, কই যেতেছেন আপনারা, কই কেন দেখতেছেন না, কই যেতেছি,
বড় ছিল ওই গাড়ি,
বড় ছিল, হ্যাঁ, কই যাচ্ছেন কই আপনারা, আমার খালতো যাচ্ছেন কই, অনেক লম্বা ছিল, ও চাকরি মানে ডিপার্টমেন্টের কার্ডিং দিতে সবসময় সবাই বলতো ডিপার্টমেন্টের, কই আমি বিয়েতে যাচ্ছি, কই না যেতে পারবেন না, কে কই মেয়েদের সাথে আমার রিলেশন ছিল, কই আমার খালতো বলছে আমার তারই রিলেশন ছিল, গেলে আপনাদের সমস্যা হবে, মেয়েরা আমার ফোন দিছে, এই বার্তাটা কেমন জানি বেশ জানতে পারতাম। আমার ফোন দিচ্ছে কই আমার বাবা হার্টের রোগী, এমন কিছু করে না যাতে আমার বাবার ক্ষতি হয়। পরে আমি আমার খালতে পারলাম আচ্ছা ছেড়ে দেবো। আমি সিরিয়াস মোমেন্টে আমার চোখের পানি পড়তেছে যে মেয়েটা যখন রিপিট করলো মানে তার চাহিদায় দেখতেছি ভালো, তখন আমার চোখের পানি ধরে পড়তেছে যে এটা কি করে
মেয়েই তো চায় না।
আমি তো সিরিয়াস জিরে ভাবছি সেটা তো হয় না, আমি ভাবছি মেয়ে জোরপূর্বক বাবার দিক তাকায় এটা করতেছে না, মেয়ের চাহিদাই ভালো। আমরা যেভাবে প্রোগ্রাম করলাম সেটা করলে একটা কিছু হইতো, তুই নিজেই সাইড দিলি। আমি বললাম আমার জানো তো আমার অবস্থা কিরকম, আমি এমনি মানুষের প্রতি কত। আর তো এরকম বাবার উদাহরণ দিচ্ছে, বলছে যাক তোমার লাইফ নিয়ে তুমি চিন্তা করবা আমাদের কত বেশি না, পরে তুমি কান বাবাদের কাছে বলবা যে এটা হইলো এটা হইলো, তখন কিন্তু আমাদের পাশে পাবে না। ওই সেদিন রাত্রে চলে গেলাম আর রেখে ওই ওই জায়গায় রেখে চলে গেলাম। আগে অটো তো দিল না আমারে, পরে আমি সেই পাশে মদের দোকান ছিল বাংলা মদ গুলো পাওয়া যায়, মদের বাড়ি ছিল ওখানে যায় সারা রাত ধরে ওখানে মদ খাই। তারপরে সারাদিন বাড়ি যেন ওখানে শুয়ে থাকি শুয়েছিলাম, কখনো কখন আমার সেন্স ছিল না, কখন যে আমি জাগ্রত হয়েছি আমি তো জানি না। পরে সন্ধ্যার সময় আমার এরা ডাকি দিচ্ছে, পরে বলছে যাও বাড়ি যাও, তো আমাদের থাকলে সমস্যা মাঝে মধ্যে পুলিশ আসে। পরে আমি আস্তে আস্তে বাড়িতে আসলাম, আম্মাকে দেখে কাল রাত থেকে টোটাল সারাদিন প্রায় 18 ঘন্টা মতো বাইরে ছিল হয়েছিলাম। আমার খালতো বাইরে ফোন দিয়েছে ফোন ধরতে পারি নাই। পরে আমি বললাম এখানে ছিলাম তো কোনো তোমাদের কোনো সমস্যা, সমস্যা হলে বলো বাড়ি ছেড়ে দিবো। পরে বলেছে বাড়ি ছেড়ে দিবে যাও সমস্যা নেই, আমার মায়ের কথা বলছে হঠাৎ করে মানে বুঝতে পারছিলাম ওখানে কোনো অঘটন করে দিয়েছে। সেদিন আমি রাগ করে বাইরে থেকে আমাদের টাকা কথা সবসময় ওই হয় ড্রেসিং এর একটা দয়া রাখছে, দয়া রাখতে নাতে বিছানা নিচে রাখতো, তখন আমাদের 2000 টাকা নিয়ে বাড়িতে চলে আসি।
বাড়ি থেকে বিয়ে হয়ে গেছে
আমাদের জেলা শহরে আসি। আশা করি যে আমাদের ওখানে প্রতিতলায় একটা জায়গা আছে সরকার অনুমোদিত। আমার সেদিন খুব রাগে ফার্স্ট টাইম আমি এই যাবত যতগুলো রিলেশন করছি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি, এরকম ফিজিক্যাল রিলেশন করে কারো জীবন নষ্ট করে দিই এরকম কোনো কিছু করিনি। কিন্তু আমি সেদিন ফার্স্ট টাইম আমি ফিজিক্যাল রিলেশন করার জন্য আমি ওই বস্তিতে প্রতিতলায় যাই। তারপর আমি টাকা দিই, আমি জানি না ফার্স্টে কেমনে কি করে, আমি টাকা দিলাম ওরা দিলাম। আমি যে জাস্ট আমি তো আমার চিন্তা তো অন্য ধারা, এরকম কোনো রিলেশন আমি রাগে আমি ফিজিক্যাল রিলেশন করি চলে আসি। আশা করি মেয়েদের এইটুকুই না, মেয়েদের ভিতরে তো এইটুকুই চাহিদা আছে ছেলেদের, এইটুকু আমি নিজেকে বুঝাইলাম কিন্তু আমি বুঝাতে পারতেছি না।
মানে আমি এখন একটা থামাচ্ছি, আপনি জাস্ট নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছেন যে মেয়ে বলতে আসলে এতটুকুই
এতটুকুই,
এর বাইরে মেয়ের কোনো প্রয়োজন নেই,
প্রয়োজন নেই।
ওকে ওকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
পরে আমি বুঝতেছি যে আসলে আমি তাহলে কি করবো, আমার তো আমার টাকা খরচ করলে আমি এখানে চলে আসবো মনে চাইলে, ওই মেয়ের দিক টাকা আমার লাভ কি তার তো বেরিয়ে গেছে এই চিন্তা করা। তো আমি সেদিন রাত্রে জামালপুরে যখন একটা হোটেলে আমাদের এখানে হোটেল আছে হোটেলে আমি থেকে যাই। পরের দিন আমার ওই ওখানে আবার আরেকটা ফিজিক্যাল রিলেশন করে আবার বাড়িতে চলে আসে। আসার পরে বাড়িতে আসার পরে আমার ফ্রেন্ডেরা বলতেছে কে বিয়ে খেতে গেছিলি, তো আমি এই কথা শোনার পরে আমার একবার ক্লোজ ফ্রেন্ডের আমি গায়ে হাত তুলি যে আমারে মানে সিনক্রেট করার জন্য এই কথা বললো। তো বলতেছে করবো না কি করবো, নিজে গেলি দাঠা নিয়ে গেলি কিছু করতে পারলি না, তো কাপুরুষ এই কথা বলার পরে তখন আমার মনে হিংসি জিতটা বেশি হলো যে না আমি কিছু একটা করে দেখাবো। এরপরও পরে আমার কাকা আছে একটা ওই সম্পর্কের কাকা মানে কোনো রক্ত পরিচয় না, ওরে বললাম যে আমার জন্য কিছু করেন। পরে কি করবো আমি করতে পারবো না, তার সঙ্গ দিতে পারবো না, তো তুমি নষ্ট তুই বাড়িতে থাকস না পড়াশোনা করাস না, তোর পরীক্ষা হিসেবে করতেছে তুই কি করবি, এরকম অনেক কথাই বলতেছে পরীক্ষার আগে। তো আমি মেয়েটা দুদিন দিয়েছে মেয়েটা শ্বশুর বাড়ি আছে, তখন আমি আমার কাকারে জোর করে নিয়ে আমি শ্বশুর বাড়িতে যাই সরাসরি। তারপরে বলতেছে যে আমার ছেলেটা দিয়েছে কে এগুলা, আমার ওই অন্যর কাছে দিয়েছে কে এগুলা, তো অন্য বলতেছে আমার ফ্রেন্ড তুই বিয়েতে আসলো না কেন। অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল তো বিয়ে দেওয়ার দেয় তাই কান্না করলাম। পরে ছেলেটা আমাকে আপনার নাম্বারটা দিয়ে দেন আমার, তো যেভাবে আমার নাম্বারটা রাখে। তারপর ছেলেটা আমাদের ফোন দেয় কিছু সমস্যা, পরে আমার কাকা কইতেছে এখন সুযোগ আসছে যদি কিছু করে করতে পারো। পরে আমি হিংসা বসে তো ওদের ক্ষতি করার চেষ্টা শুরু করে আমি শুরু করার চেষ্টা করতেছি আমি শুরু করবো হিংসা ক্ষতি করবো। এই সময় আবার ওদের বাবা মার সাথে আমার কোনদিনই কথা হয় ওই নিয়ে অন্য বাবা মার সাথে, তারা আমার ছেলে বানাইলো মানে বিষয়টা আমি ক্লিয়ার করি এরকম। অনু আবার বিয়ের পর তাদের বসে যে আমার সাইনের সাথে রিলেশন ছিল, পরে তো আগে বলার শুনে তো পরে দেখতেছে যে রিলেশন ছিল হয়তো বা কোনো প্রমাণও আছে বিধাই এর হাতে রাখতে হইবো। আর ছেলে কি করে আমাদের ছেলে বানায়
ছেলে বানায় দিয়েছে,
আমার সবসময় ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয় যে তোমার মন খারাপ প্রস্তুত নেই, তো আমার তো জিদ ওরা ছেলে বানায় করে যাবে না, আমি যে কোনো দুর্বল কোনো জায়গায় পেলে আমি আঘাত করবো। এরপরে আমি নষ্ট মানে আমার কোন সময় নেগেটিভ কাজ করতেছে, মেয়ের কাছে ছবি ছিল, তো আমি তাদের ভয় দেখাই যে আপনার মেয়ের ছবি আছে আর বর্তমানে সফটওয়্যারের কোনো অভাব নেই, আপনাদের মেয়ের ছবি নগ্ন করে আমি ফেসবুকে দিব বা পোস্টার করব। তো বলতে সেই কাজ করে না। আর বলছি যে একদিন আপনারা দেখতেছিলেন না যে রুম থেকে কেদিনে দৌড়াইছে, সেটা আমি ছিলাম, কোনো প্রমাণ আছে? এই সময়ের মধ্যে আমি একটা জিনিস করতাম, মেয়েটার কিছু জায়গায় আমি ফেস করছিলাম, তাদের কিছু বিবরণ আপনার কাছে দিচ্ছি, মেয়ের কিছু বিবরণ দিচ্ছি যে আপনার মেয়ে এরকম এরকম আছে না। পরে হ্যাঁ বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য তার মেয়ের নিয়ে এসে দেখছে, পরে বিষয়টা ক্লিয়ার করার পরে আমার বলছে তুমি তো দূর আগেছিলে, তুমি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করবো না।
মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মেয়ের শরীরের কিছু কিছু জায়গার বর্ণনা দিয়েছেন তার কাছে, যে আমি আপনি আপনি যে তার কাছে এতটা ক্লোজ ছিলেন সেটা বোঝানোর জন্য আপনি তাদেরকে এটা বুঝিয়েছেন, এবং এটা যদি আপনি চান আপনি তার হাজবেন্ডকে বলে দিলে সম্পর্কে অন্যদিকে যান।
তার মানে বলছি কথা এই জিনিসগুলো আপনার জামাইরা আমি দেখাইব যে দেখেন ওয়াইফ কিরকম। পরে আমার ফোন দিয়ে ডেকে নিয়েছিল, এখানে ভালোভাবে বুঝালো যে না বুঝিব তোমার আমি পুলিশে দিব, দেন সমস্যা নেই, প্রমাণ তো আমার কাছে থাকবে না, আমার অনেক পুলাবান আছে, জানি ফ্রেন্ড সার্কেল আছে, আমি সবার মাধ্যমে এটা প্রচার করবো, আপনার মেয়ের জীবন নষ্ট করবো। পরে টোটালি তার মা আমার হাতে ধরে ফেলেছে, ধরে কান্নাকাটি শুরু করছে, এরকম ক্ষতি করে না, আসলে হিংসাটা বড় হয়েছিল তাতে কান্নাকাটি দিকে আমি শেষ করি নাই, লক করি নাই, আমি আমার জায়গা থেকে যেদিকে যাওয়ার চেষ্টা সেদিকে যাইতেছি। ওই ছেলেটার রাত্রে ফোন দিছি, দুদিন পর থেকে রাত্রে কন্টিনিউ ওই ছেলেটার ফোন দিতেছি যে আপনার ওয়াইফ এরকম ছিল, আপনি যে তার সাথে সংসার করতেছেন, ছেলেটা বাইরে বাইরে থাকতো, দেশে বাইরে থাকতো। পরে বলছি আপনার ওয়াইফ তো আমার সাথে রিলেশন করছিল, রিলেশনের সেটা আপনার ভাই ভালোভাবে জানে, আর অতএব আপনি আসছেন মাত্র 21 দিনের ছুটি, আপনি চলে যাবেন, সম্পত্তি কিন্তু আমারই, এইভাবে বলছি সম্পত্তি কিন্তু আমারই, বিনিময়ে আপনি বিদেশে টাকা পড়বেন সবই আমি। পরে হ্যাঁ ভয় পাওয়া যায়, মানে তুমি আমার সাথে একটু দেখা করো, তুমি দেখা করতে যায় তার আমি মার ওদের দোকানে বসে, তো আমার বলতেছে আমার মানে এসে আমার কলার ধরছে হাতে হাতে, একটু হাতে হাতে শুরু হয়েছে। পরে বলতেছি নিজের বউরে ভালোভাবে ঠিক মানে বিয়ে করছে, নিজের বউয়ের দুর্বলতা জায়গার কথা বলতে আসছে, তো চিল্লায় বলতেছি অনেক দূরে দূরে, আরো কয়েকজন আশেপাশে অনেক লোকজন আসলো, তো কি হয়েছে? পরে আমি আমার নিজের ওয়ার্ডের কথা চিন্তা করে আমি নিজে একটু হালকা অনেকে বুঝতে পারছি, আমি নিজে ধামা চাপা দিলাম না কিছু না, একসাথে আমার টাকা পয়সা একটু লেনদেন ছিল, এই যে গন্ডগোল করতেছে। পরে ছেলেটা এসে আমার বাসার ফোনে অনেক কান্নাকাটি করতেছে যে আমি বিদেশ থাকছি, আমি তো সহজ সহজ ছেলে ছিলাম, ভালো মানে ছেলেটা অনেক সহজ সহজ ছিল, তার সাথে মানে এরকম করা আমার ইচ্ছাও ছিল না, কিন্তু আমি পরিস্থিতি শিকারে
এবং আপনি আসলে খুব বেশি
প্রতিশোধলোভী হয়ে গেছি, মানে সেটা আমার জীবন নষ্ট করছে, আমার টার্গেট ছিল তার জীবনটা আমি নষ্ট করবো,
মেয়েটার জীবন নষ্ট করবো, কিন্তু এতে আসলে ছেলেটার জীবন নষ্ট হচ্ছে।
জি পুরো ছেলেটা আমার বলতে তোমার বাবা মার সাথে দেখা করবো, আমি অসম্ভব, আমি কেন আপনার সাথে বাবা মা দেখা করে দিবো, কিন্তু আমার আমার তরফ থেকে পাবেন না, আপনি চেষ্টা করেন পারলে।
এই যে ঘটনাগুলো আপনি ঘটাচ্ছেন এই সময়টাতে অনু কি আপনার সঙ্গে যোগাযোগ করতে?
হ্যাঁ অনু আমার সাথে যোগাযোগ করছে।
কি বলে?
আমি তার ফোন দিতাম, তার হাজবেন্ড ফোনে ধরতো, যেন তার হাজবেন্ড বাইরে থাকতো আমার ফোন ধরতো, ধরো আমার একটু মুক্তি দাও, আমার একটু বাঁচতে দাও, বাঁচতে দেবো মানে তুমি তাহলে আগে কি করছো আমার সাথে, কত আমার সাথে সব নাটক করছি, তো এগুলো বলার পরে তো তার সাথে আমার প্রত্যেক দিন 1 মিনিট করে কথা হয়ে গেছে, আর তার হাজবেন্ডের সাথে প্রত্যেক দিন 20 মিনিট 25 মিনিট করে কথা হয়ে গেছে। তো এক পর্যায়ে তার হাজবেন্ডের বাপের নাম্বারটা আমি নিই, মানে অনু শ্বশুরের নাম্বারটা আমি ম্যানেজ করি, তো আমার বলতেছে বাবা তোমার তো চিনলাম না, অনেক ভদ্র ছিল তোমার তো চিনলাম না, চিনবেন না দোকানে জানা তো তখন চিনবি। তো আমি নাম্বারটা নিয়ে পরে তো অনুর হাজবেন্ডের নাম্বারে ফোন দিয়া, তো অনু ফোনটা সে সময় ধরে, তো তার কাছে অনেক কান্নাকাটি করে বলি যে এখন সময় আছে একটা কিছু করো, চলে আসো তুমি আমি তোমার নিব, আমার ফ্যামিলিতে বুঝা হইলে আমি তোমার নিব। অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করতে করতে আমার চোখ মানে ফুলে যায়, তো একটু আমার দিক দুর্বল হয় না, আমি চেষ্টা করতেছি আমার দিক পজিটিভ হওয়ার জন্য, কিন্তু একদম না, হে খালি বলতেছে আমার বাবা আর ক্ষতি হইব, তুমি কি চাও আমার বাবা ক্ষতি করে আমি তোমার কাছে যাই, এগুলো বলতে। পরে আমি বললাম যে তোমার শ্বশুরের নাম্বার আমার কাছে, পরে সে কান্নাকাটি শুরু করলো, তুমি আমার জীবনটা নষ্ট করো না, তুমি কি চাও? আমি বলছি কি চাই মানে, পরে আমার এক বন্ধু আমার বুদ্ধি দিল যে তুই ওর কাছে টাকা খেতে পারবি, কেমন কই ওরে ভয় দেখাবি, আর হাজবেন্ড টাকা পাঠাবো তুই প্রত্যেক মাসে টাকা নিবি। পরে বললাম আমার প্রত্যেক মাসে 5,000 টাকা দিলে আমি তোমার কোনো ডিস্টার্ব করবো না। পরে বলছে তুমি লোভের কারণে আমার এরকম ডিস্টার্ব করতেছো, লোভ না, তুমি যদি আমার কাছে চলে তাও নেবো, যদি না আসে তাহলে টাকা দিতে হইব। পরে বলতেছে আমি পারবো না, সবকিছু আমার দায়িত্ব থাকলে আমি পারবো না, আমি তোর ক্ষতি করতে পারবো না। তোমার জায়গা থেকে তুমি ভালো আছো, কিন্তু আমার অবস্থা একবার খেয়াল করছো। এই সময় আমি নাটক করতাম, এমনি বলতাম আমি হসপিটাল আছি, ভর্তি আছি, আমি মদ খাই দিছি, পরীক্ষা দিব না, তো পরীক্ষা দিয়ে তুমি ভালো রেজাল্ট করো, তোমরা ভালো হোক। তো আস্তে আস্তে ইন্টারভিউ এর সময় চলেছে, তো আমার তো ক্লাসমেট, ওই সময় ক্লাস করা বাদ দিয়ে দিয়েছিল, শুধু পরীক্ষা দিবে। পরীক্ষাটা আবার আমাদের কেন্দ্রটা আমার এলাকাতে, মানে আমার বাসার থেকে 2 মিনিট রাস্তা আমার দেরি যে কেন্দ্রটা পড়ে মহিলা কলেজ, ওই কেন্দ্রটা তো অনেক ভয় যে ওদের এলাকায় যাবো, তেমনি রাগি কিছু একটা করবো। তো আমি আমার দাদা একটা নেতা ছিল, তারে বলছি যে আমি কলেজে একটা অঘটন ঘটাবো, দাদা আপনি দেখেন কাজটা ঠিক আছে, যা আমি দেখছি। দেখে প্রিন্সিপালটা বলছে, তো পরীক্ষার দিন এরকম হচ্ছে যে মেয়েটা আসতে 5-6 জন গার্ড নিয়ে আসছে, চাচা তো ভাই, তারপর তার হাজবেন্ড। তো আমি আমার এলাকার থেকে আরো 4-5 জন পোলাপান নিয়ে ওখানে দাঁড়াইছি, তো মেয়েটা আসছে, তো কোনো কথা নেই, পিছন থেকে মেয়েটার গায়ে হাত দিয়ে ধাক্কা দিছি। তার হাজবেন্ড অন্তে দৌড় গাড়ি দৌড় আছে, কি ভাই তুমি জানো না কি হয়েছে, ও আমার জীবন নষ্ট করছো, আর আমি এখানে ওর কি ক্ষতি করলে আমি করবো, ওর আমি মানুষ হিসেবে আমার মান সম্মান নষ্ট করবো। আমার দাদা আবার কি করছে, প্রিন্সিপাল ফোন বলছে ওর একটু দেখেন, রাগি মানে শান্তি সৃষ্টি হলেও যদি কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে অনেক রাগি হয়ে যায়। প্রিন্সিপাল আর একটা স্যার ছিল আমার ঘর, স্যার বিষয়টা জানতে পেরে দৌড়ায় আসে, আমি এখানে চেলাচেলি করতেছি, ছেলেরা ধাক্কা দিয়েছি যে তুই এখানে কি জন্য এসেছিস, আমার এলাকা দেখে তুই আমার এখানে ই করবি, আর এখানে পরীক্ষা দিয়ে দেবো আমি বই থাকবো না। পরে প্রিন্সিপাল এসে আমার নিয়ে যায় বলছে, সমস্যা কি তোমার, এরকম ওকে পরীক্ষা দাও, পরীক্ষা পরে আমি ব্যবস্থা করে দিবনি। এই কথা বলার পরে তো মেয়েটা কি করছে, মেয়েটার প্রিন্সিপাল যে আগে বলে দিচ্ছে পরীক্ষা তুই অল্প করে দিয়ে তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে তুমি আগে চলে যাও, আমি ওর আটকাই বলি।
কি পরীক্ষাটা?
আমাদের ইন্টারমিডিয়েট এর যে সেমিস্টার পরীক্ষা গুলো হয়
কলেজের মধ্যে,
কলেজের মধ্যে প্রিন্সিপাল স্যার তারে আগে পাঠাই দিছে, আমার এখানে আটকাইছে, লোকজন সারাটা দেখেন পাঠাইছে যে তুমি এরকম করতে হবে, মেয়ের জীবন মান সম্মান। এই কথাগুলো আবার মেয়ের বাড়িতে মেয়ে তার হাজবেন্ড যা বলে দিচ্ছে যে আপনাদের মেয়ের এরকম সমস্যা ছিল, আমার ক্লিয়ারলি বললেন না কেন, আমি তো বিয়ে করতাম না। তো পরে বলতেছে বিয়ে করতাম না মানে এখন বিয়ে তো হয়েছে কি করবা, কখন তো মানে নিতে হইব। পরে ছেলেটা তার জায়গা থেকে আমার ফোন দিয়ে রিকোয়েস্ট করতো যে তুমি ছেড়ে দাও, এগুলো পরে আমি
ছেলেটাও বলতো ছেড়ে দাও,
পরে আমি বলছি তুমি ছেড়ে দাও, তুমি ছাড়লে সমস্যা, বিয়ে ছেলেটা বলতো বিয়ে তো ছেলে খেলো না, আমি তো বিয়ে করে ফেলেছি, তুমি নিবা? হ্যাঁ আমি নিবো, নিবো দিয়ে তো এত আগাচ্ছি। পরে কাছে ঠিক আছে আমি দেখবো চেষ্টা করবো। এই সময় আমি একদিন রাত্রে ছেলের বাড়িতে যাই, 3-4 জন পোলাপানি যা, তাদের যে পার্সোনাল রুমটা আছে পার্সোনাল রুমে যা, একটা 1:30 দিকে যাই, যা তাদের ঘরে পিটাইয়া মানে এমনি লাঠি নিয়ে দৌড়ায় 3 আঘাত করা, অনেক লোকজন বেড়েছিল, আমরা দৌড়ে চলে আসি রাত্রি, বেশি দূরে ছিল না, 3টা বাড়ি কাছাকাছি ছিল,
ওদের বাড়ি 3টা বাড়ির কাছাকাছি,
মানে আমার বাড়ি আর অনুর বাড়ি আর ওই ছেলেটার বাড়ি বেশি তফাৎ না, একটু সমপরিমাণ দূরত্ব। তো চলে আসি, পরে আমার বলতেছে তুমি আসছিল না, ছেলেটা আমার ফোনে বলতেছে তুমি তো এই কাহিনী গুলা করতেছ, আর ছেলে বাপ আমাদের এলাকায় আসছিল, তারে ফোন দিয়ে গেল পারি, অনেক গেল পারি, তো ওরা অশান্তি দেবে আমার জন্য, খুব অশান্তি ভোগ করতেছে, ঠিক মতো খেতে পারতেছে না, খাইতে গেলে ফোন দিতেছি, ফোন দিয়ে করেছি, তোর ছেলে বিদেশ আসছে, তার ছেলে মাইরা ফেলাম। তো এক সময় আমি তার ছোট ভাইরে অনার্স করতেছি, তারে আমি এখান দিয়ে ময়মনসিং পোলাপান আটকাই, আটকায় মারি না, ওর ভয় দেখায়, ও ফোন দিয়ে কই যে ভাবি এরকম করছে, আমার আমাদের বলে নাই। তো আমি ওই সময় নেশা করতেছি, এগুলো নেশা করতেছি, আর তখন ওই সময় আমার ছিল যে আমি যখন এরকম হয়েছি আমি কাউরে সুখ পাইতে দিব না, যদি এর জন্য আমার যদি 8-10টা কেস খাইতে আমি কেস খাইবো, কিন্তু আমি কাউরে সুখ দিব না। তো মেয়েটা সবসময় আমার ফোন দিয়ে কান্নাকাটি করতো, তখন তার হাজবেন্ড ওপেন তার হাজবেন্ডের সামনে আমার ফোন দিয়ে বলতো যে আমার ই করতেছি, তুমি আমার আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, কিন্তু আমার জায়গার থেকে আমি মানতাম না। তো আস্তে আস্তে আমার বাবা মা কান পর্যন্ত চলে আসলো, অবজেকশন করলাম সিরিয়াল ভাবে, তখন আমার বাবা বলতো যে তোমার বাড়িতে রাখা যাবো না, তুমি চলে দাও, তুমি ধানমন্ডিতে যাও, তোমার খালতে কাছে ওখানে যাও, তুমি কিছুদিন থাকো। পরে আমার বাবা আমার অনেক ঘুমে আটকায় অনেক মারলো, সেদিন ফার্স্ট আমার বেশি মারে, এর আগে আমি দুষ্টামি করছি এই জন্য মারছে, কিন্তু সেদিন ফার্স্ট মেয়ের ব্যাপারে জন্য আমার অনেক মারে, মারার পরে আমি মেয়ের জন্য আমি মারে খেলাম। আচ্ছা ঠিক আছে, ঢাকা গেলে ঢাকাতে আমি কিছু করতে পারবো না, পরে আমি ঢাকা চলে আসি, মেয়ের বলে যে আমি তোমাকে মুক্তি দিলাম, যে ঢাকা চলে আসি, কিন্তু ঢাকা চলে আসার পরেও ফোনে তার যে সমস্যা করতে আসি, ফোনে বলতেছি যে আমি ছবি এরকম করছি, ফেসকে ফেসবুকে দিল, তার হাজবেন্ড আমার কাছে ফোন বললে না ভাই কাজ করবো না, জানি বর্তমানে পারবা তুমি। পরে আমি বলতাম যে ভাই তুমি যদি আমার টাকা দাও তো আর এই কাজগুলো করবো না, কই টাকা মানে, আর তুমি আমার মাসে 1,500 টাকা দিতে যাও, আমার হাত খোলা টাকা দিবে তুমি, আচ্ছা ঠিক আছে দিমো, তুমি তারপর কিছু করবে না? আচ্ছা ঠিক আছে কিছু করবো না বলি, কিন্তু তারপরে ফোন দিয়ে আবার ডিস্টার্ব করি প্রত্যেক দিন, বিশেষ বিশেষ মানে বিশেষ সময় হাজবেন্ড রেখে বিশেষ সময় গুলোতে আমি সব ফোন দিই,
বিশেষ সময় গুলোতে আপনি ফোন?
হ্যাঁ সবসময় মানে রাত্রে যদি ফোন দিই আমি, আমার ঘুম নাই, সারা রাত আমি ফোনে ডেল করতেছি, তারা ফোন কাটতেছে বা অন্য সময় ফোন বন্ধ করে রাখতেছি, তখন তার বাবার ফোনে ফোন দিই, তার বাবার ফোনে তারা চাইতেছি, ছেলেটারা চাইতেছি, বিরক্ত দিচ্ছি, অনেক মানে সমস্যা। এক সময় তারা বলে যে আমি থানায় কমপ্লেন করবো, তো এরকম অবস্থা করেন। এর আগে আমি একটা আমার বাবা মার উপর আমি একটা জিডি করি, তাদের উপরে তাদের নামে গোপন একটা জিডি করে রাখি, এটা আমার বাবা মা আমার মানে দুর্বলতা, মানে বাবা মা একটা জিনিস খেয়াল করছে যে এত ঘটনা একটা ঘটাবি, তবে নিজের ছেলে একটু সেফ না থাকলে সমস্যা। পরে আমার বাবা মা একটা জিডি করে রাখে যে যদি কোনোদিন কোনো সমস্যা হয়, মানে জিডি কারণে করে আমি যখন ঢাকা চলে আসবো তার আগে জিডিটা করে, কারণ দেখতেছে যে ঢাকা পাঠাই দিতেছি, ঢাকা যদি কোনো ঢাকাতে তাকে কোনো ক্ষতি করতে পারবো না, অবৈধভাবে ওরা কোনো মামলা দেয় কারণ ওদের ক্ষমতা বেশি, আমার সেবের কারণে আমার বাবা মা এটা করে। ঢাকার থেকে আমি ফোন দিয়ে তাদের বারবার ডিস্টার্ব করি, পোলাপান দিয়ে পাঠাই দিই।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতির ঘন্টা, আরো একবার বিরতি নিতে হবে আমাদেরকে। আমরা বিরতি নিচ্ছি মাত্র চার মিনিটের জন্য, চার মিনিট পরে আমরা আবারও ফিরছি। চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শাহিনের জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে লাখো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। আর শাহিনকে দেখার জন্য আপনারা নক করতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/abcradioFM89.2। ওকে, আমরা যেখানটাতে ছিলাম শাহিন, আপনি ঢাকায় বসে অনুদের পরিবারে বিরক্ত করছেন এবং সেখান থেকে আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, তারপর
তাদের ওখানে পোলাপান পাঠাই, তারা ডিস্টার্ব করে, তো এক সময় ছেলেটার ছুটি শেষ হয়ে যায়।
আচ্ছা,
ছেলেটা বাইরে চলে যাবো, তো আমি বলতেছি আমি কিন্তু এয়ারপোর্টে থাকি, আমার আপা আমার একটা দোলাবি কাস্টমে চাকরি করে এয়ারপোর্টে, আমি ছেলের বিদেশ যেতে দিব না। তো ছেলে বাবা আমার সাথে দেখা করবে বলতেছে, বাবা তুমি কি চাও আমার কাছে আসো? তো আমি ছেলে বাবা আর ছেলে ছোট ভাই আসলে আমার সাথে দেখা করতে, তা আমার লোকজন দুই তিনজন পোলাপান নিয়ে গেলাম। দেখা মানছেন অন্য ব্যাপার, তুমি কি এই মেয়েটা নিয়ে সংসার করতে পারবা? তোমার ফ্যামিলি থেকে কি বলবো যে একটা মেয়ের বিয়ে হয়েছে, তারপরে তুমি ছেলে নিয়ে সংসার করবা? পরে বললাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যারা মেয়ের ফেরত দেবেন কেনা? কয় মেয়ের বিয়ে হয়েছে কতদিন? কত? 20 দিন। তুমি তারপরে নিবা? হ্যাঁ আমি তারপরে নিবো। পরে বলতেছে আচ্ছা আমরা বিয়ে চেষ্টা করবো। এই কথা বললে তো আমি বলতেছি আপনার ছেলেটা কিন্তু ভালোভাবে বিদেশ যেতে দিব না। পরে ছেলেটা আমার বলতেছে ভুল করছে আমার ওয়াইফ, আমি তো কোনো ভুল করিনি। তখন ছেলেটা একটু নিজের জায়গা থেকে একটু সরে দাঁড়াতেছে, মানে ও তার ওয়াইফ অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। পরে বলতেছে যে আমি তো কোনো ভুল করি নাই, আমার বিদেশ যেতে দিবা না কেন? পরে বলো আজকে তুমি বিদেশ যাই কি ফোন করে আমি তখন চিন্তা ভাবনা তোমাকে যেতে দাও। পরে বিদেশ এয়ারপোর্ট আসলো, এয়ারপোর্ট আমি তার সামনে দাঁড়াইছি, বললাম আমি পারলে তোমার ক্ষতি করতে পারবো। আমি জানি তুমি ভালো ছেলে, তুমি আমার ক্ষতি করবো না। তারপরে সে চলে গেল। তো চলে যাওয়ার পরে মেয়ের ফোন দিয়ে গেছে, মেয়ে আমার কন্টিনিউ ফোন দেওয়া শুরু করলো, মানে বলতেছে যে তুমি এগুলো করছো আমার সংসার শান্তি, অনেক কথা বললেন। তো আমি তখন ধানমন্ডিতে আছি কলা বাগানে, তো ওই সময় আমি আমার চিন্তা ভাবনা ছিল যে মেয়ে তার হাজবেন্ড চলে গেছে, তো আমি কিছু একটা করতে পারবো, বাড়িতে যাওয়ার চেষ্টা করতে, বাড়িতে আমাদের সেভ করতেছে না, মানে আমার রিসিভ করবো না বাড়িতে বাবা মা, যে তোমার বাড়িতে হারাবো না, আমার খালতো ভাই আমার রেডি দিতেছে না, টাকা পয়সা দেয় না, হাত খরচ তো আমি আমার এর থেকে আমি চালাকি করে একটা টিউশনি ম্যানেজ করি। ওই সময় টিউশনি ম্যানেজ করে আমি একটা টিউশনি করাই, করানোর পর ওই টাকাতে আমি মোবাইল চালিয়ে দিছি। আর আমি এটুকু করছি, আমি অনেক রেস্টুরেন্টে বা অনেক কাজ করছি রাত্রে, কাজ করা টাকা ইয়ে করে আমি নিজ করে তার সাথে কথা বলছি। তো ওই সময় মেয়েটা আস্তে আস্তে আমার সাথে কথা বলতো, আমার বুঝে দুর্বল হয়ে গেল, সে আমার সাপোর্ট করতেছে যে আমি চলে যাবো। তখন আমি বলছি আমার সবাই বুঝাইতেছে যে ভুল করে না,
মানে মেয়েটা আপনার সঙ্গে চাচ্ছে এখন
আসার জন্য। হ্যাঁ, তো বলতেছে আমার আবার তোমার খালতে বুঝে দিচ্ছে, আমি জানি আমার খালতে বলতেছে আমি জানি তুমি মেয়ের সাথে কথা বলো, তুই ভুলটা করবে না, বুঝে বলে বসতে দেব, লাইফ তো নষ্ট করবো কবে সব, মানে কোন জায়গায় হইতে পারবে না।
ওকে,
বললাম আমার লাইফ টাইম নষ্ট, আর কি নষ্ট করবো আমি তো এরকম। পরে আমি মেয়ের বাড়িতে কথা বলি, তখন মেয়ের বাড়িতে কথা বলি, মেয়ের বাড়িতে আমি অনেক কিছু পাঠাই, আমার বাড়িতে আমার কাকা দিয়া ওই খাবার টাবার মিষ্টি এরকম।
মেয়ের শ্বশুর বাড়িতে নাকি মেয়ের
বাড়িতে?
হ্যাঁ,
মেয়েদের বাড়ি চলে আসছে। আর তার মেয়েটা আমার সবার সামনে ভাই বলে আমার সাথে কথা বলে, তার বাবা মা আমার এইটুকু দিছে যে তোমার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলবো, তোর বাড়িতে খাবার টাবার পাঠাতাম, কথা বলতাম। তখন আমি একটু হালকা মানে একটু ভালো চেষ্টা করতেছি যে একটু যদি ভালো হয়, যদি কিছু হয় তো চেষ্টা কর। এই মুহূর্তে হাতের মেয়েটা বলতেছে যে তোমার সাথে এটা অভিনয় করছি, তোমার কাছে আসবো এটা অভিনয় করছি। এই সময় রাগ হওয়ার পর আমি ঢাকা থেকে চলে আসি যে না এভাবে সম্ভব না, আমি ডাইরেক্টলি কোনো আক্রমণ করবো। তখন বাড়িতে আসি, আসার পরে তোমার মা বলতেছে তুমি বাড়িতে আসলে তুমি নিশ্চিত কোনো অঘটন ঘটনের জন্য আইসো, তোমার বাড়িতে উঠাইবো না ও অনেক কথা। তো আমি আমার নানি বাড়ি চলে আসি, আমার নানি বাড়ি মামা সরকারি চাকরি করে ডিপার্টমেন্টে, তারা আমাকে বলতেছে যে এখানে এসে তুমি কোনো স্থান পাইবা না, তুমি তোমার এক কাজ তুমি ঢাকা চলে যাও। আমি দেখলাম যেভাবে সম্ভব না, পরে আমার ফ্রেন্ডের মানে তিন চার দিন থাকার পরে পরে বাবা মা দেখতেছে তোমার তো ঢাকা যাইবো না। পরে আমি বাড়িতে থাকি, থাকার পরে একটা মেয়ের সাথে কন্টিনিউ তখন কথা হয়, কথা বলে তার আমি অনেক কথা বলি যে আমি অ্যাক্সিডেন্ট করবো, মারা যাবো, বিষ খাইবো, এই সেই করবো। তো পরে মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি কিছু করো আমি ট্রাই করবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে করবো তুমি আমার চাষো। পরে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যান, তারপরে একদিন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আজকে তুমি আমায় নিয়ে যাবা। অনেক মারলো আমি যেমন তোর এই কাজে সাহায্য করতে, তুই খারাপ হয়েছে যে আমি খারাপ হইবো, তোর জন্য আমার কত অনেক আমার ফ্যামিলি তোমার বাড়ি থেকে দেবো যে মেয়েটা সাপোর্ট করে তুই ভাগাইছিস। ওরা আমি হাত পা পর্যন্ত ধরছি, আমি মেয়ের ছাড়া কোনো কিছু সম্ভব না, কারণ মেয়ের আমার জীবনটা হ্যাং হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। আমার খালতো আমার কান্নাকাটি দিয়ে আমি রাস্তার মধ্যে তারা পা ধরে কান্নাকাটি করছি যে আমার জন্য কিছু করেন। পরে বলছে ঠিক আছে কখন যাবি, পরে বিকালে তারা হাত পা ধরে কান্নাকাটি করছে, সন্ধ্যা সময় চলে যাবো। এই সময় আমার সেনাবাহিনী চাকরির কথাবার্তা চলতেছে, মানে অলরেডি কথাবার্তা রানিং পাকা অবস্থা, আমি যোধপুর আসবো মেডিকেলের জন্য দেখা করতে। সেদিন ছিল বৃহস্পতিবার, আমি রবিবার আসবো দেখা করতে। তো আমি এখানে আমার কাছে হাতে কোনো টাকা পয়সা নেই, আমি বাড়িতে এসে আমার বলছি মা আমার তো মেডিকেল যাতে বলতেছে টাকা দেবো, কত লাগবে? 5,000 টাকা দেবো। কাছে 5,000 টাকা লাগবো, হ্যাঁ হয়তো 5,000 টাকা নেই, আর আমি কিছু কাপড় চোপড় নেই, কাগজপত্র এগুলো নিয়ে। তো আমার খালতো বলতেছে যে কয়টার সময় আসবো, আমার 7টার সময়। এর মধ্যে আমি আমার কাকার একটা নেই সাহস করা দেন, আমার কাকার নিয়ে তখন 6:30 বাজে সন্ধ্যা 7টার দিকে মেয়েটা তার শ্বশুর বাড়িতে মানে পোস্ট দিয়ে নিছে, ব্যাগ ঠ্যাগ গুছাইছে সবকিছু। তো আমি হুন্ডাটা নিয়ে আমার খালতো হুন্ডা নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যাই। সেদিন অনেক বৃষ্টি দিচ্ছিল, সন্ধ্যা পরে একটু বৃষ্টির সামনে, তো রাস্তায় কাদা ছিল, আমি তার শ্বশুর বাড়ি চলে যাই মেয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে। আর আমার একটা কাকা রে জামালপুর আমাদের জেলা শহরে পাঠাই দিই যাতে একটা গাড়ি আগে ম্যানেজ করে দেয়, আমার রাস্তায় কোনো সমস্যা না হয়। তাই একটা কাকা আগে জামালপুর চলে আসে, আমি মেয়েটারে যখন নিয়ে আসতে যাই তখন মেয়ের বাড়ি থেকে আমার সাথে আমার ফোন দিছে, কই তুমি কই আসো আমাদের বাড়িতে আসবার, কে কই এখানে আসো বেড়াই যাও। পরে বলছে আচ্ছা ঠিক আছে যাবো। পরে মেয়েটারে ফোন দিলাম, মেয়েটা আচ্ছা ঠিক আছে তুমি আমার ব্যাগটা নিয়ে যাও। আমি একটা গহীন জঙ্গল গুরুস্থান, আমি গুরুস্থান পাড়ায় সবকিছু মানে বের করে ব্যাগটা আনতে যাই, ব্যাগটা নিয়ে আসি, নিয়ে আসার পরে হুন্ডাতে রাখি। তারপরে আবার পরের আবার একবার যা মেয়েটারে নিয়ে আসি, মেয়েটারে নিয়ে আসি, মেয়েটা অনেক কান্না করতেছে, আসতেছে কান্না করতেছে। পরে আসার পরে গ্রাম এলাকা ছিল তো রাস্তা মাটির রাস্তা ছিল, তো আমাদের যে পাকা রাস্তা, পাকা রাস্তায় গেলে যে কোনো সময় আমরা ধরা পড়তে পারতাম, মানে রাস্তায় লোকজন সেট করা থাকতো, বা ওদের যদি শহরে অনেক লোক আছে, আমার আমাদের লোক আছে, অন্যরও লোক আছে, আমি প্ল্যানিংটা অন্যভাবে করছি। একদম অজপাড়া গা এই এলাকাতে ঢুকছি, এই জায়গায় অনেক বন্যা পানি ছিল, এক কোমর পর্যন্ত পানি ভিজা, এই পার করছি। চলে আসলাম, আসার পরে জেলেশ্বর আসার পরে কাকা কাছে আসলাম, একটা সিএনজি ম্যানেজ করলো। এ সময় সবকিছু প্রকাশ হয়ে গেল, আমার ফোন দিছে যে কই তুমি, আমি তো বাড়িতে, তুমি তো বাড়িতে নাই। অন্যরা ফোন দিছে, অন্য ফোন বন্ধ করো, আমি ফোন খোলা রাখতে পারবো না, আমার মাথা নষ্ট হয়ে যাবে। পরে ফোন বন্ধ করে ফেলে। তো 5-6টা গাড়ি নিল, আমার আমার কাকা আমার একটা কাকা আছে, ও আমার যাওয়া লাগলো, 5-6টা গাড়ি নিল, পুলিশের গাড়ি ছাড়া আমাদের বাড়িতে আমার বাবা মা জানি মানে ধরে নিয়ে যাবো, সমস্যা করবো। তো আমার বাবা বলতেছে আমরা তো কিছু জানি না, আমার ছেলের পেয়ে আমার ছেলের ফিরত দিন, আমাদের ছেলে তো আমাদের ছেলে আমরা পেশ করবো। তো আমাদের লোকজন নিয়ে মনে করেন মানে দুই পক্ষে একটু অনেক গন্ডগোলের মতো অবস্থা। তো আমি এই মুহূর্তে তো প্রায় ময়মনসিং চলে আসছি, তো মেয়েকে নিয়ে চলে আসার পরে ময়মনসিং থেকে আমি একটা গাড়িতে উঠে গাজীপুরে নয়নপুর নামে একটা জায়গা আছে, সেখানে আমি আগেই আমার এক ফ্রেন্ড ছিল, তারা ফোন দিয়ে বলি যে তুই আমার জন্য একটা কাজ মিসিল করিস, একটা বাসা, কই কাজ দিতে পারবো না কিন্তু বাসা দিতে পারবো, বাসাটা দিই। এই সময় মেয়েটা অনেক গহনা ছিল, অনেক কিছু ছিল, আমি এই ভুলটা করি নাই যে তার মেয়েটা গয়না নিয়ে আসবো, কারণ আলাদা একটা পেশা আসতে পারে। মেয়েটা কোনো গয়নাঘাটি কোনো কিছু নিয়ে আসেনি, মেয়েটা শুধু 8-8,500 টাকা নিয়ে আসছিল। তো টাকাটা নিয়ে হলে চলে আসে। আসার পরে আমরা মহসিং থেকে নয়নপুরে আসি, আসার পরে দুইটার দিকে নামি। ওপরে বাসাতে যাওয়ার পরে মেয়েটা আমার তিন চারটা থাপ্পড় মারলো ফার্স্ট টাইম। আমি তো অনেক সিরিয়াসলি দেখি, তো বলতেছে যে তুমি তো আমার নিয়ে আসলে তুমি নিজে সফল হয়েছো কিন্তু আমার স্বপ্ন নষ্ট করে দিলা। যেমন তুমি আমার বাবার মেরে ফেলা, তোমার ভুলের কারণে আমার বাবা মারা যাবো,
তুমি বলছো
এই সময় মতো বলছে। তো আমি বলতে চলো তোমার ফেরত দিয়ে আসি, কখন তার সম্ভব। পরে আমি কি করা যায় দিয়ে ভাবতেছি, নিয়ে বললাম ভাবি দিয়ে কি করা যায়, তোমার সাথে থাকবো কি না থাকবো। আসার পরে বলতেছি তোমার সাথে থাকবো কি না থাকবো ভাবি। পরে ভাবতেছি আচ্ছা ঠিক আছে তোমার সাথে থাকার লাগবো, যেহেতু অ্যাক্সিডেন্ট একটা করে ফেলেছি। তো আমি দেখছি আমি তো কিছু হ্যান্ড ক্যাশ নিয়ে আসছিলাম। এই মুহূর্তে আমার বাড়িতে অনেক প্রেশার, আমার বাবা মা বাড়ি থাকতে পারতেছে না, মামারা এসে গেল পড়তেছে, ছেলেরা কিভাবে ম্যানেজ করছো, পড়াশোনা তো তেমন একটা করতে করলোই না, যে অবস্থা করি করতেছে তো কিছুই হইব না, তো এলাকার খারাপ নাম করবো। পরে বাবা বলতেছে যে আমার ছেলে আমি জানি কি খারাপ না খারাপ, বাবা মা একটু প্রেমই করছে এই জন্য বাবা মার কেস করবো, এসে অনেক ভয়। বাবা মা বলছে কেস করেন, আমাদের বাবা ছেলে নেই, বাবা মা কেস করবো। তো আমি কার সাথে যোগাযোগ করি না, সবাই আমি একটু পর পর ফোন খুললে দিয়ে মা আবহাওয়া চান্স করতেছে, ফোনটা খুলে আমাদের সাথে যোগাযোগ কর, হয়তো কোনো ভালো ফল পাইতে পারস। আমি কার সাথে যোগাযোগ করি না, আমি আমার ধান্দে আসি যে তন্ত মনে করো পকেটে কি যাবে, পকেটে টাকা থাকলে তো কয়দিন চলতে পারবে, এটা ধান্দা আছে। এই আমি কারো ফোন রিসিভ করি না। আস্তে আস্তে দেখতেছি যে আমার টাকা মানে আমি ওখানে বাসা নেওয়ার পরে বাসায় থাকলাম, বাসারা বলতেছে তোমরা কি বিয়ে করছো, তা আমি না না করছি না, আমি বিয়ে করিনি, বিয়েতে তো কোনো এবার থাকতে পারবো না। পরে বাসাওয়ালার একটা মেয়ে আছে তার কাছে রাখলো। তারপরে পরের দিন আমার বাড়ির থেকে আমার খালদো ভাইয়ের মাধ্যমে 10,000 টাকা আমার পাঠাই দিছে আমার মা। এটা কেউ জানে না, আমার মা শুধু 10,000 টাকা পাঠাই দিছে, ও তো টাকা নিয়ে গেছে মাত্র 5,000, ও থাকবো কেমনে। মানে আমার মা একটু সাপোর্ট করছে, দেখতেছে যে আগের থেকে দুর্বল মেয়েটার প্রতি। আমার খালতো ভাই আমার জন্য 3-4 হাজার টাকা খরচ করে বাদ বাকি টাকা সে নিজে আত্মসাত করছে। তো আমার কিছু জিনিসপাতি কিনছি এগুলো কিনে, তো বিয়েটা করার পরে আমি কিভাবে ভাই আমার বিয়ের কাগজপত্র গুলো আমার কাছে আসছে।
ঠিক আছে, কাগজপত্র গুলো আমি দেখছি। তার আগে আপনি আমাকে বলেন মেয়েটা কি তার আগে হাজবেন্ডকে ডিভোর্স করেছে?
এখানে আমার একটা ভুল ছিল, আমি মেয়েটার হাজবেন্ড আমি কাজের ক্ষেত্রে বলি নাই যে আমি মেয়েটা বিয়ে দিয়েছি।
ওকে,
আমি ফার্স্ট টাইম মেয়েটারে মানে বাসায় থাকার জন্য তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট করি ফোনের মাধ্যমে। বিয়েটা কমপ্লিট করার পরে মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, তুমি ডিভোর্স করে এই কারণে আমার তো অবৈধ সংসার। পরে আমি চিন্তা করতেছি যে কি করা যায়, আমার কাছে তখন টাকা নেই, টাকার কারণে আমি কাজটা করছি। পরে বাড়িতে আমি তখন বাধ্য হয়ে অন্য একটা সিম দিয়ে মার লোকের যোগাযোগ করা শুরু করলাম। মা বলতেছে তোর তো বিয়ে হয় নাই, আমি টাকা পাঠিয়ে দিতেছি তুই কিছু একটা কর। তবু আমার আবার টাকা পাঠালো 5,000। পরে ওই টাকা দিয়ে কাজের সাহেবটা আমার বললাম যে দেখেন আমাদের বিয়েটা তো হয়ে দিয়েছে, কে আমি তো মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে ছিল, আমি তার ডিভোর্স দিই নাই। ডিভোর্স দেয় না, তোমার তো বিয়েটা হবে না আমার নতুন করে। পরে আমি বললাম টাকা কিছু বাড়াই দিয়ে আপনি আমার একটা উপকার করে দেন। পরে অবৈধ লাইন গুলো এরকম, তাই সে রাজি হয়ে গেল, টাকা বাড়ানো যাচ্ছে না সে রাজি হইল, আচ্ছা ঠিক আছে আমি তোমার এই কাজটা করে দেবো। সে শুধু আমার কোনো কিছু নিল না, শুধু আমার দুইটা আমার ওই আমার অনুর সাইনটা নিল, সাইনটা নিয়ে কাগজটা লেখুর থেকে পাশ করে দিয়ে গেল, আর একটা কপি বাড়িতে পাঠিয়ে দিল, আমাদের ছেলে বাড়িতে পাঠিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিছে। তারপরে এইভাবে আমাদের দিনকাল চলতেছে, একটু কষ্টেই কারণ কোনো কিছু কিনা টাকা পয়সা নাই, এরকম খারাপ অবস্থা। তো এই সময় যেটা হইলো যে আমার একটা ওই এখনকার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হইলো। তো আমার বলতেছে কি করবো সেই কিছু তো করি না, ওই চাকরি বাকরি করবা, চাকরি বাকরি করবো কেন, চাকরি বাকরি পাইতেছি না, ওই চাকরি বাকরি করতে হবে না, আমার সাথে থাকবা, আমার সাথে কি লাভ হইব, তোমার টাকা দরকার নেই, তোমার টাকা দেবেন, টাকা দেবেন মানে আপনি আমার টাকা কেমনে দেবেন, ওই তোমার দিমু টাকা, তোমার সবকিছু পরে বলবো তুমি থাকবা কিনা। তো আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি আমার ওয়াইফের লোকে শেয়ার করি, তারপরে তোমার ওয়াইফে বলে ছাই দিব না, তুমি নিজে ভাইবো। পরে আমি ভাবতেছি বাড়ির থেকে এভাবে টাকা নেওয়া সম্ভব না, আমি করলাম নিজে কিছু করি, যে একটা অ্যাক্সিডেন্ট আমি নিজে তৈরি করছি, এর মধ্যে আবার আমার বাড়িতে অনেক প্রেশার দিতেছে, আর রেগুলার পুলিশ আসতেছে, আমার বাবা মা বাড়ি থাকতে পারতেছে না, আমার মা আমার ফোনে বলতেছে যে আমাদের বাড়ি টিকতে পারতেছি না, কারণ ওদের চাষা বাড়িতে এসে অনেক কিছু শুরু করছে, গুলশান থানার থেকেও তাদের লোক আছে, অনেক ভাবে আমার ট্রাই করতেছে ধরার জন্য, ঠিকানা খোঁজার জন্য, কিন্তু আমি একটা অজপাড়া গ্রামের মধ্যে মানে এলাকায় আছি যেখানে ঠিকানা একটু সহজে কেউ খুঁজে পাবো না। এর মধ্যে কিন্তু আমি এই কাজটা করার পরেও মেয়েটা রান্না পরেও কিন্তু আমি কন্টিনিউ আর একটা মেয়ের সাথে কথা বলতেছি, আমার বয়স থাকার ওই টাঙ্গাইলের মহিলাদের সাথে আমি কথা বলতেছি, কারণ তখন আমার টাকা দরকার, সে যদি কিছু টাকা দেয় প্রত্যেক মাসে আমার অনেক উপকার হইব। তো এই একসময় আমার বয়স জিনিসটা বুঝতে পারে যে তো এইরকম। পরে হঠাৎ একদিন ফোন দিয়ে এই নাম্বারটা কারা, পরে আমি বিষয়টা খুঁজে পেলাম, পরে তুমি এত খারাপ, তুমি যদি তো জানতাম তো আসতাম না। পরে মহিলাটারে বলে যে তুমি কিরকম মহিলা, তোমার ছেলে মেয়ে থাকা অবস্থায় তুমি একটা এত ছোট ছেলের সাথে রিলেশন করো, ওই মহিলাটা আবার বিষয়টা জানে, মানে এরকম ভাবে জানে যে তুমি কে জিজ্ঞাসে, তোর বলছে আমি ওয়াইস কই, তুমি ও তুমি আর ওয়াইস মানে আমি বললাম যে এগুলো বাদ দাও। পরে আমার আমার সাথে খারাপ বিহেভ করলো, আমি সেদিন রাতে বাসার থেকে বেরিয়ে যাই, মেডেল থেকে বেরিয়ে এসে আমি গাড়ি পুজো চলে আসি আমার বড় ভাইয়ের,
মানে আপনার বউকে রেখে চলে আসলে,
চলে আসলাম।
কেন চলে আসলাম?
ওই যে আমার সাথে রাগারাগি করলো।
এই রাগারাগি কারণে বিয়ে করে কয়দিন পরে ঘটনা ঘটে?
দুই সপ্তাহ,
মাত্র দুই সপ্তাহের মধ্যে মেয়েটাকে একা রেখে ওখান থেকে চলে
আসলাম। তো আমি তোর সাথে চলে আসলাম বড় ভাই, তো বড় ভাই বলতেছে তুই একা কেন, তুই তো বিয়ে করছিস, তোর আসো। তুমি বললাম আমার সাথে এরকম কথা কাটা কাটিয়েছে, কই ফার্স্ট টাইম যদি এরকম করস, তুমি যদি কিছু একটা করে বাড়িতে যায় তোর খারাপ অবস্থা হইব, তুই যা। পরে আমার রাত্রি আবার ব্যাগ দিয়ে দিল, আমি চলে গেলাম রাত্রি, যাই দেখি রুমে কিছু ছিল, হাত কাটছে, কান্নাকাটি করছে, দরজা খুলবে না, এসে সুইসাইড করবে। এই সময় তুমি আমার রান সতর্কতা করার জন্য, পরে আমি বাসা আলাদা ধরনের বুঝাইয়া রুমে ঢুকলাম, তারপরে সবকিছু বুঝাইলাম, পরে আমাদের মাইনে নিল। তো আমার বলতেছে যে তুমি আমার উপকার করবা কি, আমার ভাইয়ের সাথে একটু উপকার করতে দিবা। তো আমি বললাম তো মানসিক একটা চাপ যদি না দিই, পরে আমার জায়গা থেকে আমি দিলাম, কিন্তু দেই ফোন কাছে হাতে দেয় না, কথা বলার শেষ ফোনটা রাখে, আমি আবার নাম্বার টাম্বার ডিলিট করে রেখে দিই, তার বাবার নাম্বার।
কেন ডিলিট করে?
ডিলিট করি আবার চাইবো নাম্বারটা, হ্যাঁ মুখস্থ আছে ঠিক আছে, কিন্তু ফোনে থাকলে সমস্যা আছে, যে কোনো সময় আমি ফোন দিয়ে ফেলতে পারি উল্টা পাল্টাই। তোমার নাম্বার দিয়ে পরে এরকম চলতেছি, চলার পরে আমার ওই বড় ভাইয়ের সাথে পরিচয়, বড় ভাইটা আমি একটু ডিটেলস বলি, টাকা পয়সা অনেক আছে, কিন্তু একটা লুঙ্গি পরে থাকতো, একটা শার্ট বা পাঞ্জাবি, চাপ দাঁড়িয়ে ছিল, মুছিল, টুপি পরে থাকতো সবসময়। পরে আমার এই আমার বলতেছে তুমি কাজ করো আমার সাথে, তোমার যত টাকা লাগে আমি দিবো। পুরো বললাম কেমন, ওই আসা আগে এক মাস করো তারপরে বুঝতে পারবা। তুমি ফার্স্ট টাইম আমার একদিন নিয়ে গেল তার রুমে, নিয়ে জানার পর আমার সামনে সে একটা এত বড় একটা বয়ম বের করলো, ওই চানাচুরা বয়ম গুলো, এটা কি তো অনেকগুলো কাগজ, কাগজটা বয়মটা খোলার পরে অনেকগুলো প্যাকেট বের করলো, কিসের গুড়া?
এটা কার কার ভাই বললেন আপনি?
এটা আমার ওই আসার পরে, আমার বয়সে নিয়ে আসার পরে একটা লোকের সাথে যেটা
পরিচয় হয়েছিল আপনার,
হ্যাঁ
সেই লোক,
সেই লোকটা ফার্স্ট টাইম রুমে।
কি নাম ছিল লোকটা?
লোকটার নামটা আমি বলতে চাই না,
লোকটার নাম আপনি বলতে চাচ্ছেন? ওকে,
কারণ হ্যাঁ ব্যবসাটা এখন রানিং আছে। তো আমি বের করার পর দিয়ে অনেকগুলো প্যাকেট, তুমি কোনো ভাই লিখি কয়ে এগুলো হিরোইন, তুমি আমার দেখাইতেছি কে কয়ে, আমি এই কাজই করি তুমি এই কাজই করবা। তোর বলতেছে আমি তো ভাই পারবো না, আমার যত টাকা প্রয়োজন হোক, আমার বাবা আমার এই শিক্ষা দেয় নাই, আমি হয়তো আমার খাইতে পারি, কিন্তু আমি কোনোদিন এই হারাম পথে ইনকাম করে আমার নতুন ইয়েতে সংসার আমি ব্যয় করবো না। তবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যদি করলে করো না করলে নাই। আমি সেদিন রাত্রের মধ্যে চলে এসে অনেক মানে আমার পয়সা ঘুমাইছে, আমি সারা রাত চিন্তা করতেছি যে আমার তো টাকার প্রয়োজন, খারাপ পথে হোক আর যেমনি হোক আমার টাকা লাগবো, আমার ওয়াসটা চলতে চালাই দেবো, না তো আজকে যদি আবার পরে কালকে তো আমার ওয়াসটা প্রয়োজন থাকবে না। আমি শুধু মেয়ের দিক তাকায় যে তার যাতে কষ্ট না হয়, এই জন্য আমি রাজি হয়ে গেলাম তার প্রস্তাবে। তো সে প্রত্যেকদিন আমার প্যাকেট করে দিত, প্যাকেট গুলা করতো কেমন, ওই ঘামাশির মলম গুলো আছে না, ঘামাশির মলমের প্যাকেটের মধ্যে কাগজের মুড়ায় দিত, দিয়ে মলমের প্যাকেট রাখতো হাসপাতাল বা ফার্মেসি থেকে কোন প্যাকেট ন্যাশনাল ওষুধের, সবাই ভাবতো এরকম, বা সিগারেটের প্যাকেটের মধ্যে দিত। কাস্টমার আসতে রেস্টমার গুলো এভাবে আসতো, আপনি জিনিসটা বুঝাই, আমার 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 নাম্বার গুলো দিয়ে দিল সবার কাছে, যতগুলো লোক ছিল দিয়ে দিল, সে তখন থেকে আর যায় না, শুধু আমার পাঠায়, বলতো তোমার ভয় নেই, যদি কোনো অঘটন ঘটে সেটা আমি দেখবো। বিষয়টা আমার বাপের সাথে ক্লিয়ারলি বলি নাই, আমি সবসময় দিনের মধ্যে 10-15 করে রুম থেকে বের হই, চাই আবার 10-15 মিনিট পরে চলে আসি, এটা আমার বাপের নজর কাটলো, চাই বলতে যাওয়ার জন্য শুধু 10 মিনিট যাওয়ার জন্য 100 টাকা দিত, রিক্সা ভাড়া দিত 100 টাকা, তো আমি এত টাকা দেয় লোকটা দিয়ে আমি নিজেরই ভয় যে এদের তো মাঝে সামনে হিরোইন বলবো, যে কেউ সন্দেহ করবো, আচ্ছা চার দোকানে বসলাম, বসে বলতেছি আমার বড় ভাই, বড় ভাইটা ফোনটা বলতেছে পাইছো হ্যাঁ পাইছি, কটা দশ টাকা দাও, মানে দশটা টুকলা দিতে বল, প্যাকেট দিতে বলতেছে, ওইটা বলে দশ টাকা দাও ওরে।
আচ্ছা
তখন আমি বলি দশ টাকা দিব, হ্যাঁ দশ টাকা দিতাম, ওকে যদি যদি হাতে টাকা দিত তো টাকা গুনে নিতাম, আর যদি না দিত তাহলে বিকাশে টাকা পাঠিয়ে দিত, আবার অন্য কাস্টমার আসলে করো একটা মলম দাও।
আচ্ছা
মানে এইভাবে ব্যবসা ই করে আমাদের সিস্টেমটা এরকম। তো একদিন যাই দুদিন যাই যেতেছি আস্তে আস্তে আমার
দিনে তো আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে,
লেখাপড়া আমি বলি পাঁচশো টাকা রেখে দেয়, বলি যে সাড়ে নয় হাজার টাকা দিচ্ছে ভাই, এত টাকা দেয় নাই, আবার হে হানতে আবার এক হাজার টাকা দিত, এইভাবে আমি টাকা মারতেছি। তো এক সময় হে বাড়িতে চলে গেলো সবকিছু আমার বুঝাই দিয়ে, তার যাবতীয় মালগুলো আমার বুঝাই দিয়ে প্যাকেট কেমন করতে হবে সব বুঝাই দিয়ে সে বাড়িতে চলে গেলো, তুমি কিছুদিন করো। ওরা আমি দেখতেছি ব্যবসা করতেছি ভালোই চলতেছে, টাকা পয়সা দিয়ে সব আমার কাছে থাকে, আমার ফোন দিয়ে বলে তোমার যা খরচ করার ইচ্ছা তুমি করো, আমার একজন বাইরে বেরোয় তখন আমি প্যাকেট গুলা তাড়াতাড়ি বের করে বাইরে চলে দিই। একদিন আমি প্যাকেট করতেছি হঠাৎ করে সে বাড়ি থেকে এসে দিয়ে আমি কি জানি প্যাকেট করি, ওরা আমার ধরছে তুমি লিখি করো, কিছু না এগুলো বুঝবো না, বুঝবো না তুমি যেগুলো বাইরে বেরো কি জানি নাও, আমার বলো না। তখন প্রায় তিন পাঁচ পাঁচ ছ দিন রানিং, তারপরে আমার বলতেছে তুমি লিখি নাও, আমি আর কোনো মানে কারণে কোনো চেষ্টা না করা বিষয়টা বলে দিলাম যে আমি এরকম করি,
মানে আপনাকে বললেন যেগুলো
হিরোইন, বলতেছে তুমি নিশ্চিত খাও না আমি খাই না, কয়ে দেন তুমি ব্যবসা করো, হ্যাঁ তোমার সংসার করার মতো ইচ্ছা মনে, তো মেয়েটার সাথে আবার আমার বাড়িতে তখন কথাবার্তা চলতো, মেয়েটা আমার বাড়িতে ফোন দিয়ে আমার মারে বলে দিল যে আপনার মেয়েটার সাথে আমি থাকবো না, পরে কথা বলার পরে মেয়েটাকে রুমটা বন্ধ করে অনেক মারলাম।
আরো একবার বিরতির ঘন্টা, আমরা ফিরবো ঠিক রাত একটার টাইম শেখ হওয়ার সঙ্গে সঙ্গে। আমি আর জি কিপিয়া রয়েছি আপনার সঙ্গে, আর যারা আমাদের এখানে এসে কনফিউজ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নম্বরে। ফিরে আসছি ঠিক রাত একটায়। যারা কনফিউজ করতে চান তারা প্লিজ আমাদের সাথে ফোন করুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফেসবুকে চলে আসতে পারেন শাহিনকে দেখার জন্য, ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। ওকে শাহিন, আপনি বলছিলেন যে আপনার স্ত্রীর গায়ে আপনি হাত তুলেছেন, তারপর
আমি যা করি তা তোমার কি, তুমি ঠিক মতো থাকতে পারলে চলে, ঠিক মতো খাইতে পারলে, আমি তোমার জন্য তো করতেছি অন্য কারোর জন্য না, ভুল তো করতেছি তোমার জন্য, আমি হারাম পয়সা খাবো না, পরে আমার ঠিক আছে ছেড়ে দিব, লোকটা আসুক। তারপরে এর মধ্যে লোকটা আমার ওয়াইফের বোন বানাইছে, তারে সিস্টেম করে নিছে, মানে বোন বানাইছে, তারপর আমাদের বলতেছে চলো আমাদের বাড়ি যাই, তারপরে লোকটার সাথে আমার বাড়ির তাদের বাড়ি যাই। ওই ব্যবসা করা এমন বাড়ি করছে রাজকীয় বাড়ি, উঠান গুলো ফ্লোর করা, উঠানে যে ময়লা বাটি নেই ফ্লোর, অনেক বড় উঠান, অনেক টাকা পয়সা করে, তুমি যদি আমার সাথে এই জায়গাতে থাকো তোমার কত টাকা লাগবে সব আমি দেখবো, আমার অনেক লোক যেতেছে, তো আমি ভাবলাম যে সব করি, এটা তো কোনো পরিশ্রম করতে হয় না, থাকলেই টাকা পাওয়া যায়, শুধু দশ মিনিট জায়গা পাইবো, কত বাড়তি খাওয়ান আছে, এই সেই তাই চিন্তা করা ব্যবসা করতেছি। তো আমার একদিন বলতেছে আমার ব্যবসা নিয়ে যেতে হবো, একটা নাম বলবো না, ঢাকার দিকে বাকি দেয় এক মাস টার্গেট দিনে পেয়েছে, তারপরে টাকা দিব। আমি আমি দেখার পরে আমার খুব ভয় লাগলো, আমি নিজে এতগুলো টাকার মাল আমি কেমনে নিয়ে যাবো ঢাকার থেকে, পরে আমার বলে তোমার বয়সের ব্যাগে না, আমার বয়সের ব্যাগে নিচ্ছে, আমার বয়স জানে না তার ব্যাগে এসব কিছু আছে, আমার বয়সের ব্যাগে আমি এতগুলো মাল আমি নিজের রিস্ক নিয়ে উঠাই দিই। এরপরে আসলাম, আসার পরে ভাই চলে গেছে, আমার বসে তুমি তাড়াতাড়ি সরাই নিয়ে তোমার দেখলে সমস্যা হতে পারে, পরে আমার বয়স একটা খুলে দেখছে, যার পরে অনেক চিল্লানি কান্নাকাটি, তুমি আমার ব্যাগে এগুলো দিয়ে, তুমি আমার
ওয়াইফের ব্যাগ থেকে ব্যাগে দিয়ে এগুলো দিয়ে আপনি পাস করছেন, এবং এই বুদ্ধিটা ছিল আপনার ওই বড় ভাই?
বড় ভাই আমার এভাবে শিখে দিচ্ছে। পরে অনেক কান্নাকাটি চিল্লা দিচ্ছে, পরে তার বাড়িতে বলতেছে যে আমাদের নিয়ে যাও। তার বাড়িতে এই কথা বলছে, আর ওদের সন্তানটা বিয়ে দিতেছে অলরেডি, মানে কই আসছে এই সেই বলতেছে। পরে আমি বলছি ঠিক আছে আমি ভালো হয়ে যাবো। পরে আমি ছেড়ে দিতে চাই, কিন্তু বড় ভাই আমাকে ছাড়ে না, তুমি কেমনে ছাড়বা, তুমি ছাড়লে তো আমি ব্যবসা করবো, আমার এখন তো আমি লুক নাই। পরে তুমি কই টুকটাক করো আমি দেখতেছি। পরে বাড়িতে চলে আসে, পরে করে আমি মাঝে মধ্যে যাই। পরে আমার বাবার সঙ্গে বুঝালাম যে মাঝে মধ্যে গিয়েছি, টাকা নিয়ে আসলে আমাদের একটু উপকার হয়। এরপরে তো ও বাড়ির সাথে যোগাযোগ করে, তা হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে আমার সাপোর্ট করতেছে, দেখতেছি সময় যত পার হইতেছে তত সাপোর্ট করে। আমার ফোন দিয়ে বলতেছে যে আমি যাবো, তোমার যা কষ্ট করছে মেনে নিবো। তার বড় বোন আমার অনেক লোক দেখায় যে আসো, যদি সব দায়িত্ব আমার, তার বড় বোন জামাই। তো আমি বিশেষ করে সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমি কোনো ভাবছিলাম কোনো বাড়ি যাবো না। পরে বলি সামনে তো পরীক্ষা আসতেছে, তো আমি বাড়ি যাই দিছি। তো আমি একবার চিন্তা করলাম যে বাড়ি যাবো কেমনে, আমি আমার ওয়াইফের বাড়িতে ওদের কাছে পাঠাই, ঘুরে আসুক। এরপর দেখ একদিন ফোন দিল যে অনুর বাবা অসুস্থ, ওরা একটু দেখবো। আমি বললাম এত দিন হয়ে গেছে, মেয়ের ফেরত নিয়ে কি করবো, একটা টাকা এত বিয়ে হয়েছে, আমার চিন্তা ভাবনা এরকম। তো যদি কিছুদিন বাড়ি থাকে আমি এসে যদি কিছু ব্যবসা করলে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি যেতে পারবো। তো এই করে আমি তার বোনের কাছে পৌঁছে দিয়েছি। এই কথাগুলো আমি আমার বাড়িতে জানাই না, আমার বলি না, মা মেয়েটা বাড়িতে পড়েছে, মা বারবার করে বলে তোদের মনে হিংসা আছে, ওরা জীবনে তোর মেনে নিত না, আর তুই ভুল করে মেয়েটা দিস না। কিন্তু আমি বাড়িতে পাঠিয়ে দিই, আমার বলি না। তো বাড়িতে যাওয়ার পর আমি ব্যবসা করি রীতিমতো, তার রুমে থাকতেছি, তার সাথে প্রায় আমার ওয়াইফ দুদিন বাড়িতে, দুদিনে আমি অনেক টাকা ইনকাম করে ফেলেছি, মানে অনেক ছেড়ে বেশি দিছি। আমি নিয়মিত টাকা মারছি প্রায় 11-12 হাজার টাকা দুই দিনে আমার হাতে। তো এই মুহূর্তে আমার ব্যবসা বাড়িতে যায়, তখন আমি ফোন করি, কথা বলে সকালে বাড়িতে নামছে কথা বলছে, বিকালে কথা বলছে, কালকে তারপর দিন কথা বলছে, তারপর দুপুর পরে আমার সাথে কথা বলতে দেয় না। তুমি তো জীবনে সবকিছু খাইছো, কিন্তু হিরোইন খাও না, একসাথে তুমি হিরোইন খেলা। পরে বিষয়টা বলি না, পরে বললাম ভাই আমার বাড়ি যাওয়া লাগবো। তুমি কেন যাওয়া লাগবো? এই মুহূর্তে আমার ভাই হাত পা কাটে অনেক কিছু করে, তো ওরা ব্যান্ডেজ চেঞ্জ করে বাড়িতে রুমে বন্ধ করে ব্যান্ডেজ বানাইছি। তো আমার বাসার বোন আবার চাকরি করতো, তো ওরা যে নিয়ে গেছে বাড়িতে দিয়ে আবার চলে আসবে। তো বাড়িতে ওদের সেভ করার মতো মা আর বাবাই আসবে। বাবা একটু সুস্থ, মা তেমন মানে অলস প্রিয় লোক, তো সিঁড়ি দেখবো না। আমি সুযোগে মেয়ের সাথে কন্ট্যাক্ট করি, মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ পাই। আমি অন্য বলতেছে তুমি আমার তাড়াতাড়ি নিয়ে যাও, আমি থাকলে দুম বন্ধে মারা যাবো। আমি রাত্রে ঢাকা থেকে রওনা দিই, সেদিন রাত্রে ঢাকা থেকে রওনা দিই। রওনা দিয়ে আমি আমার এক বন্ধুর ওখানে রাত্রে থাকি। পরের দিন রাত্রে আমার ওয়াইফে বলি যে তুমি রেডি হও, আমি সবকিছু গাড়ি রেডি করছি। আমার বড় ভাইয়ের মাধ্যমে একটা সিন রেডি করি। রেডি করার পরে তখন তার বাবার হার্টের সমস্যা বেশি, অসুস্থ কাহিনী হওয়ার পরে, তো আমি তার বলি আমার যদি দেরি হয় তুমি একটু জাগ্রত থাকবে, ঘুমাও না। ও কি করে ঘুমায় পরে, আমি ওর বলছি যে ঘুমাও তাহলে তোমার দরজায় নক করবো, তুমি কিন্তু দরজা কাছাকাছি থাকো। আচ্ছা, সেদিন আমি গেছি, সে ঘুমায় পড়ছে, ফোন দিতেছি, ফোন ধরে না, কোনো কিছু না, ফোন ধরতেছে না। আমার তো চিন্তা হয় যে আমি বাড়িতে আসলাম, গাড়ি রেডি করছি, সবকিছু রেডি, আমি যদি কিছু না করতে পারি তাহলে সমস্যা। তো সেই সময় আমি দরজা নক করতেছি, কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এসে তার বলছিল যে আমি চালের ঢেল দিব। তো আমি চালে 15-20টা ঢেল দিই, এটার কারণে তার বাবা ভয় পায়। বলতে সে তার বাবা অবস্থা ভয় পায়, এমন অবস্থা করি কেমন ঢেলে দিয়েছে, মানে স্টক করে পুরো রাত্রি খারাপ অবস্থা, সারা রাত কেমন রাখছে। তো এই অবস্থায় তো আমার ওয়াইফ জাগ্রত হয়েছে, ঢেলে শব্দ শোনা পরে ঈদে ঢেলেছি, অনেকে লাইট দিতে আর চাষার লাইট মারছে পাশের বাড়িতে, একে ঢেলা দিয়েছে, তো কাউরা পায় না, লুকাই গেছে পাশের ধারে হচ্ছে। ঢেল দেওয়ার পরে তোর বাবা তো দিয়ে রুমে চিল্লা ফেললে, রুমে কি অবস্থা, কি ঢেলাইতেছে, কি ঢেলাইতেছে। তো আমার ব্যস্ত বুঝতে পারছি আমি ঢেলাইতেছি। পরে আমি তার বাড়ি ভিতরে চলে যাই, সোজা চলে যাই টয়লেটে, বেশি লুকাই। তো বের হয়, বেরানোর পরে তো আমি যেন হাতটা ধরে টান নিতে আসি, তোমার বলে আমার বাবা মারা যাবো, শুধু তোমার কারণে তুমি তাহলে ঢেল দিলা কেন। পরে কথা বলে পরে মেয়ের টান নিয়ে সিঞ্জি তোড়াই, তাদের বাড়ির সামনে সিঞ্জি নিয়ে আসছে।
আপনি মেয়েটাকে কিভাবে কেন নিয়ে আসছিলেন, মেয়েটার ফ্যামিলি তো আপনাকে এক ধরনের মেনে নিল?
মেনে নিল বলতে ওই নিয়ে যাওয়ার পরে আবার বলতেছে তোমার কাছে দিব না। কাহিনীটা এরকম, আমার দিব না। আমি তখন বলছি, আমি তখন চ্যালেঞ্জ করলাম যে আপনাদের মেয়ের আমি আজকে নিয়ে আসবো, তুমি পারলে নিয়ে আসো। পরে তো মেয়েটা রাজি, আমার জানা মেয়েরা যেতে আমি পারবো, পরে আমি মেয়েটাকে সিন্দুর দিয়ে উঠাই মার কাছে ফোন দিচ্ছি, রাস্তায় মেয়েরা মিলে আমি সিন্দুর তুটলাম। সাথে সাথে অনেক লোকজন ফোন দিল, কিন্তু আমি লং রাস্তায় যে রাস্তায় কোনো লোকজন চলাফেরা করে না বা গাড়ি ঘোড়া দিলাতে গেলে রিক্স, ওই রাস্তায় দিয়ে গাড়ি ঢুকাইছি। তো ওরা অনেকেই আমার সাথে সাথে সেইবার মতো আবার আমার বাড়িতে আসলো, বাড়িতে এসে আমার বাড়ি ঘরে হামলা করলো। বাড়িতে এসে বাড়িতে টিনে তারপরে বেড়াটে অনেক আঘাত করতেছে, বাইরে যাচ্ছে আমার গালি গালি গালাজ করছে, কি ছেলে জন্ম দিচ্ছে এই সেই অনেক কিছু। মানে আমার বাবা মা বলছে কি হচ্ছে, আমার বাবা তো জানে না যে মেয়ের বাড়ি দিচ্ছিলাম আবার নিয়ে চলে যেতেছি। পুরো কাহিনী যখন খুলে বসে তাহলে মা বাবাকে গেছে যে এটা কি, পরে ওরা অলরেডি কেস করবো টার্গেট নিয়ে থানায় চলে গেছে। কিন্তু থানায় আমাদের লোক ছিল, থানায় আমার দাদু বলছে কেসটা নিয়েন না, অলরেডি খালি নোট করে রাখেন। পরে কেসটা নোট করে আমার নামে কোনো কিছু হয় না, ওরা জানে যে কেস হয়ে গেছে। পরে আমার বলে যে তুই কি করলি, একবার তো নিয়ে গেছিলি গেছিলি, আবার দ্বিতীয়বার কেন ভুল করলি, আইসিলে চলে আসলে আসল। পরে নিয়ে আসে পরে আমি যখন নিয়ে চলে আসি বাসে উঠি, তখন আমার বললে যদি আমার বাবার কিছু হয় তোমার সারবো না। তো আমি তখন ভয় পেয়ে যাই যে এই কথা তুমি কি জন্য বলতেছ, তোকে তুমি চালাই ঢেল দিতে গেলে কেন, আমার বাবা তখনই অসুস্থ হয়ে গেছে, আমার সামনে দিয়ে কান্না করতেছে, আমার মা বাবা কিরম করতেছে, সাপোর্ট করতেছে। পরে আমি নিয়ে চলে আসলাম, তখন আমি নয়নপুর থেকে বাসা চেঞ্জ করে ফেলেছি, কান্না করে যে তুমি কি বলছো, আমার কাছে আসার দরকার নাই, বা আমার বাড়ির ছাড়া মা বলতেছে তুই আমার ছেলে না। তো আমি ভেঙে পড়ি একদম, যে আমার মা এই কথা কই আজকে, কই তুই মেয়েটা বাড়িতে পাঠাইলি আমাকে কই দি না, তুই কত ভুল করবি এভাবে, তুই আমার কতবার মেনে নিবি, আমার যত বাবা মা হয় তোর তো ভুল বেশি দেশে গা। তোর বাবা মা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। তখন আমি কি করি যে আমার তো চলার কোনো উপায় নেই আমি দেখতেছি, কারণ তখন আমি ওই সাথে দূরে সেরে আসে পারলাম যে টাকা বাইরে কিছু না বলে আমি তার মাল খেলে আমার রুমে এসে আমি চলে আসলাম। পরে হ্যাঁ রুম থেকে জিনিসপত্র নিয়ে গেছে, আমার জিনিসগুলো সবাই বাই নিয়ে চলে গেছে। তো আমি যখন গাজীপুর আসি তখন আমার বলতেছে যে যদি কোনো কিছু হয় তোমার কারণে আমার বাবা আমি তোমার একটু ছাড়বো না। এর মধ্যে আমার বাবা যে সংসার করে জেনে ফেলেছে যে তোমার বাবা তো রেজিস্টার হয়ে চাকরি করে না, তুমি তো এগুলো মিথ্যা কথা বলছো, তোমার সাথে রিলেশন করে আমার থাকবো না। অলরেডি 6 মাস চলে গেছে, তারপরে বলছে তোমার সাথে আমার সংসার টিকবো না, আমার সেগুলো কথা বলতেছে। পুরো মানে কান্নাকাটি করি এবং কি আমার ব্যাস কি বলবো, আমার গায়ে হাত তুলছে না। জীবনে যেটা না করছি আমি রাজমিস্ত্রি কাজ করছি যুগালি, 2 দিন কাজ করে টাকা আনছি যাতে ওর মুখে হাসি থাকে, ও জানে না আমি বাইরে চলে গেছি, আমি কাজ খুঁজতে দিছি। তো আমি এইভাবে চলতেছি, পরে আমার আজকে আমি এই কাজ করছি বাড়ি ছিনে এসে পরে কালকে দিন মাসে একদিন গেছে, তারপরের দিন আমি এগিয়ে আসছি চাকরি খুঁজতে। তো বাড়ির থেকে বড় বন্ধুরা আমার নাম্বারে ফোন দিচ্ছে, শাহিন তোমার শ্বশুরের অবস্থা খারাপ, তোমার শ্বশুরের হসপিটালে আমার তোমাকে বাস পড়ার অবস্থা, যে কি হবে কথা যদি আমার ব্যবসা বলি তো শেষ, আমার এখানে কিছু একটা হয়ে যাবে। তো আর কিছুক্ষণ করে ফোন করতে তোমার শ্বশুর মারা গেছে। তখন আমি আর মানে কই আসছি কিছু বুঝতেছি না, আমার বাড়িতে ফোন দিলাম, বাড়িতে কথা তুই নিয়ে আসিস না, নিয়ে আসলে নিশ্চিত একটা কাহিনী দেবো, আর পেশা ফেলাবে তোর ছাড়বো না, কারণ তোর জন্য মারা গেছে তুই, আমি আমার শিখাই দিচ্ছি মা আমার কারণে মারা গেছে, আমি তো চালে ঢেল দিয়েছি, তো চমকাই গেছে ভয়ে এই কাজ হয়ে গেছে, তাহলে নিশ্চিত তোর কিছু একটা ক্ষতি এবার হইবে। মা ভয়ে কান্নাকাটি করে তুই গাজীপুরে থাক আমি যাইতেছি তোর অনেক। পরে মধ্যে সেদিন মা আর মামা রাতে মানে আর প্রস্তুতি নিতেছে, পরে মার হাত পা ধরে ম্যানেজ করলাম। পরে আমি ওরে বললাম আমার ওয়াইফে বললাম চলো কই কই যাবো রেডি হো তোমার এক ভাই নিয়ে যাবো। আমি চোর সচ্ছে দেড় চান্দ্র পর্যন্ত গেছি, যারপরে একটা আমাদের এলাকার একটা বাস ছিল, বাসটা ওই সময় আসে, তো আমি বাসটা ফোন দিয়ে টিকিট কনফার্ম করছি, করে বাস উঠবো ওই সময় দিয়ে ওর বড় বোন মেজ বোন সব ওই বাসে, ওই বাসের মধ্যে আমার দেখাই আলাদা সবাই মানে চমকে গেছে, এমনকি আমার বড় মেজ বোন আমার বাসের মধ্যে থাপা শুরু করছে, তুই বাড়ি যাবি না, তুই নষ্ট বোন, তোর আমাদের বোন না, এই সে অনেক কিছু বলছে। তোর আমি বললাম যে আমার অসুখে হাত দেয় আপনারা কে, আমি আমার অধিকারে নিজে দিচ্ছি বাড়ি যদি কিছু কয়েক করে কোনো কথা বলবি না, আমার অনেক গালি গালাজ অনেক কিছু বলতেছে। তো আমি বলতে দিই আমার বাসা মধ্যে আমার একটা ফ্রেন্ড, আমার এলাকার একটা ফ্রেন্ড, ও পিছনে ছিল, তো আমার দেহকে খেয়েছিল। পরে আমি দেহের সাহস পেতে পরে বললাম কে কি বলে, হ্যাঁ বললেন দি, মানে আমি সাহস পেতে বললাম। পরে ঠিক আছে বসো, আর বড় দোলাই বললো বসো কি হয় দেখি। তারপর বড় দোলাবের কাছে যাই, আমি কান্নাকাটি করে বললাম দেন ভুল তো আমি একটা করছি, যদি আপনি আমার ভুলটা একটু শুধরাই দিতে পারেন, যদি আমার লাইফটা একটু সেভ করে দিতে পারেন, ম্যানেজ করে দিতে পারেন সব বিষয়গুলো, তুমি যে ভুল করছো এটা সম্ভব না, আমি পারবো না। তুমি তো একটা ফ্যামিলি নষ্ট করছো, একটা মানুষ মেরে ফেলেছে শুধু তোমার ভুলের কারণে, শুধু তোমার তুমি আমার স্বার্থের কারণে। পরে আমি বললাম শুধু আমার স্বার্থের কারণে তো আমি নষ্ট হয়েছি, আমি তো নষ্ট হয়েছি, আমার পড়াশোনা যাইতেছে, আমার বাবা মা কান্নাকাটি করতেছে, এগুলো আমার কাছে কান্নাকাটি করতেছে যে আমার একটা ছেলে ছিল কি করলি, বা আমি এরকম অবস্থায় চলে গেছি, মানে খাওয়াটা ঠিক মতো করি না, চোখ ঠোক মানে নিষেধ দিয়ে চলে গেছে। বাসার মধ্যে অনেক কিছু বুঝাইলাম, তারপরে দোলাবার পা পর্যন্ত যে আমার একটা কিছু করেন, আমার ভাই বলতেছে যে পা ধরবে কেন, তোমার যোগ্যতা নাই, তুমি যোগ্যতা বলে কিছু করে দেখা আর সময় মেনে নিব। পরে আমি বললাম এখন তো সময় নেই, আজকে তো একটা কিছু করার লাগবো। পরে আমার বড় দোলাবার বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো। তো আমি বাস থেকে ওদের বাড়ি আমাদের বাড়িতে নামলাম, তো আমি বাড়িতে ফোন দিছি আমার মারে, মা আমি তো আসি পড়ছি, তুই কেমনে আসলি, পরে কাজ কর, তাহলে তুই মেয়েরে বাড়িতে যায় ওদের কাছে ছেড়ে দেয় তুই আমাদের বাড়ি চালায়। আমি বললাম এটা কেমনে হয়। পরে আমি আমার আমার দাদা আছে একটা, আর একটা নিয়েছে কাকা আছে নেতা, ওরে ফোন দিলাম আপনি একটু পরিচয় থাকেন যদি কিছু একটা হয়। পরে কই আচ্ছা ঠিক আছে। পরে বাসা আশেপাশে ছিল, আমি চলে গেলাম। আমার ওই বড় ভাইরাটা আমারে বললো তুমি চলো আমার সাথে কোনো সমস্যা করো, তো আমার জোর করে নিয়ে গেলো, আমি গেলাম। তারপরে আমি এসে আবার দিতেছি, আমার দৌড়ে বাড়ি ভিতরে চলে গেছে, যে কান্নাকাটি করতেছে, তার মা বলতেছে তুই কি জন্য আসছিস, তোর লাশ দেখতে দিব না,
তোর লাশ দেখতে দিব না,
তুই বের হ। আর চাচারা বলতেছে ওরা বের করেন, ওরা বের না করলে সমস্যা আছে। আমি কথা শুনলাম আশ্চর্য, যে মেয়েরা বলতেছে ঘরের বাবার লাশ দেখতে দিব না, আমি যদি যাই আমার কি করবো, এই ভয়ে আমি বললাম যেতে পারবো না। আমি বারান্দায় এক সাইডে একটা গাছের আড়ালে দাঁড়ায় থাকি, তো আমি চিন্তা ওর অনেক গেল করতেছে, ওর বের কর তুই নষ্ট মেয়ে, তোর মতো মেয়ের আমার দরকার নাই। তো আমি বাইরে থেকে অনেক কান্না করতেছি যে আজ আমার জন্য মেয়েটা তো কাহিনী শোনা লাগতেছে, তো কথা শোনা লাগতেছে, মেয়েরা অনেক চেল্লা গান দিচ্ছে যে আমার লাশটা দেখছে তো দিব না, আর দিব না তো দিব না। পরে তার দোলা ভেঙে যাওয়ার পরে বলি ধমক দেওয়া, তার শাশে সরাই লাশটা দেখতে দিছে, এটা পরে আমার ফোন দিতেছে কই তুমি, আমি বাইরে আসি, আমার সাহস হচ্ছে না ভিতরে যাবো। তো আমি আমার চাই না জোর করে ভিতরে নিয়ে গেছি, আমার লাশটা মুখটা খুলছে, খুলে তো আমি সামনে তো দাঁড়াতে লাশটা দেখা কি ভাই ভয়ে ভিতরে আমার চোখে এক ফোঁটা পানিও পড়ে নেই, তাদের কাছে দোষ একটাই, আমার চোখে এক ফোঁটা পানিও পড়ে নেই ভয়ের কারণে, যে আমি এই বয়সে এই পজিশনে কোনো সিস্টেম নাই, কোনো কিছু আমার বাবা মা নাই, কোনো আমার কোনো কোনো স্বপ্ন ধরো যা হয়েছে তাই করতে পারবো আমার, আমি এখানে সামনে এসে দাঁড়াইছি, চোখে পানি পড়তেছে না। আমি চিন্তা করছি রাত্রে থাকলে আমার বাবা মা হয়তো বা জিনিসটা আমার মেনে নিবে না, তুই তো গার্জেন তুই সবকিছু করছিস তুই হ্যান্ডেলিং কর সবকিছু, এই চিন্তা করে রাত আমি বললাম যে আমি থাকবো না আমি চলে যাই। তো আমার বড় ভাইরাটা বলতেছে যাও তাহলে তুমি সকালে চলে এসে ঘুরে, আমি যে ঘুমাইছি আম্মা বলতেছে তোর যাইতে হবে না আমরা দেখবো। এই মুহূর্তে ফোন দিছে আমার বাড়িতে ওদের বাড়ি থেকে যে ও এখানে এসে আমার মেয়ের ডিভোর্স দেওয়ার পরে আমরা লাশ দাফন করবো, তারা পর্যন্ত আইনি ভাবে যে মুক্তিযোদ্ধা ছিল আইনি ভাবে যে দাফন করা এটা আমরা নিষেধ করে রাখছে, আসে না পুলিশ আসতে দিতেছে না, আগে এই কাজটা সেপারেট করে নিবো। তো আমি এটা শোনার পরে আমরা বলো আম্মা কাদের এরকম ফ্যামিলি তুই আত্মীয় রাখবি, আরো আর মেয়ের অনেক সময় আমাদের সমস্যা করবে,
লাশ দাফন করতে দিবে না নাকি
মাটি দিতে দিবে না,
আপনারা মাটি দিতে পারবেন না,
আমরা না আমাদের না লাশ নিবে না, আমার যেভাবে নিয়ে আসবো মানে ডিভোর্স দিতে হবো, আমার আমার প্রেশার গেট করতেছে তোমার আসতে হবো, তুমি যদি মেয়েরে বেশি ভালোবাসতে হবো তুমি ডিভোর্স দিয়ে যেতে হবো তোমার এসে।
আচ্ছা তো লাশ দাফন করবে না কেন, আমি ঠিক বুঝলাম না, লাশ দাফন না করলে এখানে ওদেরই লস,
ওদেরই লস, কিন্তু ওদের স্বার্থটা যে মেয়ের জীবন ধ্বংস করছে আমার কারণে মারা গেছে, আমার ওরা উপস্থিত চায় আমার মেয়ের ওরা ফিরত নিয়ে তারপর ওরা মাটি দিল ওদের জিদ, আর ওরা এরকম ভাবে লোক সেট করছে আমার বাড়ির আশেপাশে অনেক লোক সেট করছে আমার যেভাবে নিয়ে যাবো। তো আমি বাড়ির থেকে আমার দুলাভাই ছিল, দুলাভাই বললাম আপনি কি করবেন, তুই রুমে তুই বাড়িতে ঘুমা আমার যেতেছি, তোমার দুলাভাই আমার মা ফেলে চলে আসলো, আসা পরে ওদেরকে অনেক বোঝানো পরে তো ওরা জিনিস একটু মানে নিয়ে মাটি দিল, দেওয়ার পরে সাথে সাথে জীবনসভা সবকিছু রেডি করে আমাদের মানে বলতেছে, তো আমার দুল্লা ভাই বললো আপনাদের চাহিদা কি বলেন আমার কাছে, ওরা বলতেছে আমাদের কোনো চাহিদা নেই, আমরা মেয়ে ছাড়বো না, পরে মানে ছাড়বো না মানে মেয়ে যদি যায় তো মেয়ে যাবো না। তো দুল্লা ভাই মেয়ের সামনে গেলাম, মেয়েদের ওরা এমন ভাবে বুঝাইছে অনেক কিছু করছে, মেয়ে বলতেছে আমি যাবো না খাবো না, ও আমার সাথে সারা জল মিথ্যা কথা বলছে, ও আরাম পয়সা ইনকাম করছে, ও আমার নিয়ে গেছে মিথ্যা কথা বলা। ক্ষতি করছো সবার জীবন নষ্ট করছো মান সম্মান সবাই শেষ। পরে আমার একটা বুদ্ধি করে বললো যে আমার কাবিন ছিল 2,00,000 টাকা কিলিয়া ভাই কোডের মাধ্যমে, তো বলছে যে 5,00,000 টাকা কাবিন দিতে হবে আর 5 ভরি স্বর্ণ নগদ দিতে হবে। থাকবো তো আমি 5 ভরি স্বর্ণ আমরা দিব, ওরা এটা মানবে না, ওরা কাবিনী চাইতেছে, কাবিনী 5,00,000 টাকা থাক স্বর্ণ লাগবে না। দুলা ভাই জিজ্ঞেলো যে ওদের মেয়ে একবার বিয়েছে, ওরা এত দাপট দেখাতে পারে আমরা পারবো নাকি? পরে আমার বলতেছে তুই কি ধৈর্য হারা হয়ে যাবি, আসলে কিভাবে আমি এতটা বেশি ভালোবাসছিলাম যে আমি দুলা ভাইয়ের সাথে ঝগড়া লিপ্ত হয়েছি, তুমি এই কথা তুই এই কথা বলছিস কি যে আমার ফ্যানে দিবি কিনা সেটা বল, যদি না দেখ আমি আমার কাজ করবো। বাড়িতে সেদিন উল্টা পাল্টা করি আমি নিজেও মানে খারাপ অবস্থায় জেলে যাই, বাড়িতে ভাঙচুর কইরা বাড়িতে বেড়ে রেখে যায় আমি নেশা করি সেদিন এই অবস্থায়। পরে আমি খবর পেলাম যে আমি ডিভোর্স করে দিলাম, মেয়ে ডিভোর্স করে সাইন করছে। কি করছিলি, কেমন ভালোবাসছিলি, যার জন্য তোর লাইফের পুরো সময়টা নষ্ট করছিস, তোর চাকরি বাকরি সবকিছু নষ্ট করলি, আমার কিভাবে ইচ্ছা ছিল সয়না মানে চাকরি করবো, তোর সবকিছু নষ্ট করার পরে আজ তোর লাইফে কি আসলো দেখ, এটা ডিভোর্সের পর ছাড়া তোর লাইফে কিছু নেই, আজকে তুই সমাজে বেরোলে তোর পোলাবন তোর বলবো যে তোর কবে ডিভোর্স দিছে, কেমনে দিল, কি জন্য দিল, তোর এই প্রশ্ন করে তুই কেমনে বাঁচবি, তোর এসে মরে যাওয়া ভালো। আমি কান্নাকাটি করলাম অনেক কিছু করলাম, মেয়ে আমার সাথে যোগাযোগ রাখবে নাকি, আমি পরে আমার দুলা ভাই কিছু বুঝানোর পরে আমি বুঝি না, আমি বুঝতেছি যে আমি বুঝতে পারবো না, বুঝলে থাকতে পারবো না। এই সময় পরে আমি ঢাকা চলে আসলাম, এসে আমি একটা জব অনেক কষ্ট করে একটা জব মিসিং করলাম, মানে করে নিলাম সিস্টেম করে নিলাম, কষ্ট অনেক কষ্ট আমি জবটা করবো চিন্তা ভাবনা করে ঢুকে ঢুকে পরে আমি তাদের বাড়িতে ট্রাই করতেছি আন্নোন নাম্বার থেকে, আমার নাম্বার দেখে তারা অনেক কিছু গালি গালাজ করে, তো আমি আন্নোন নাম্বার থেকে দেখে ট্রাই করি, তো মেয়েরা বুঝতে পারছে যে আমি ফোন করি, ওনো বুঝতে পারছে, ওনো আমার সাথে যোগাযোগ করে আমার বলে যে আমি তোমার চলে যাবো, আমি এখানে থাকতে পারবো না, আমি তোমার সাথে চলে যাবো, আমি এই টার্গেটে আমি অনেক ছাড়া দেখতেছি, অনেক কিছু অ্যাপ্লাই করতেছি, আমি চাকরি নিবো তারে নিবো, আমার টার্গেট আমি তারে নিবো, ভুল ভুল করছি আবার ভুল করবো, তার সাথে আমার কন্ট্রাক্ট হয় 4 বছর, 4 বছরের ভিতরে তার আমার চাকরি ম্যানেজ করতে হবে, সরকারি চাকরি ম্যানেজ করতে হবে, তারপরে তার আমি নিয়ে আসবো, এই 4 বছরে আমার আমার পড়াশোনাটা ই করবো, পরীক্ষাটা দিবো, আমি পরীক্ষা দিবো।
ওর যে আগের হাজবেন্ড ছিল সে আপনার সঙ্গে যোগাযোগ করে?
আমার সাথে যোগাযোগ করে না, আমার বাড়িতে যোগাযোগ করছে যে আপনার ছেলে যা করছে তা নিতান্ত অপরাধ আর মানুষের জীবন নষ্ট করে কেউ সুখী হতে পারবে না। তো তারপরে আমি দেখতেছি যে এইভাবে তো মানে 4 বছরের কন্ট্রাক্ট পেলাম, তাড়াতাড়ি চাকরি ম্যানেজ করতে হবে। এরপর তার সাথে কোনো কথা বলার পরে আমার কাছে অনেক কিছু চাইতে বলতেছে, আমার এটা লাগবো এটা লাগবো, তো আমি বাবা মারে টাকা দিতাম না, বাড়িতে কোনো টাকা দিতাম না, চাকরি করে যা স্যালারি পেতাম।
কি চাকরিতে জয়েন করলাম?
আমি টেক্সটাইল একটা
গার্মেন্টসে,
জি পরীক্ষাটা চলে আসলো, আমি পরীক্ষাটা দিয়ে আসলাম, তো ওইভাবে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে চলে আসলো, চাকরি করতেছি, চাকরি করার পরে আমি যে টাকা ইনকাম করতেছি, আমি জীবনে যে চাকরি করে নাই, আমি সারাদিন চাকরি করে রাতে সারা রাত কান্নাকাটি করি যে আমার বাবা মা এই চাকরি জীবনে করার জন্য আমি নিজে ইচ্ছা করে চাকরি নিয়েছি সবকিছু মেয়ের কারণে, আজ মেয়ের কারণে বাড়ি ছাড়া মা বাবা ছাড়া সবকিছু ছেড়ে আমি এখানে চলে আসছি। মেয়ের দেখ মেয়ের ফোন দিলে আমার গাল পারতো, টাকা না দেব তোর গাল পারতো, তুই কি দিস জীবনে কিছু তো পাইনি তোর কাছ থেকে।
তখন তো আপনারা ডিভোর্স?
ডিভোর্স, তারপর অধিকার দেওয়ার কথা বলতো, অধিকার দিতাম কি দিস আমি মাসের মধ্যে কি বিয়ে ভাই আমাদের শুক্রবারে 18 ঘন্টা ডিউটি, আজকে রাতে ঢুকবো কালকে 2:30 বেরিতাম এরকম ডিউটি। তো কালকে 2:30 বেরোর সাথে সাথে আমি তার জন্য অনেক কিছু কি জিনিসপত্র কিনা, তার কসমেটিক তার যাবতীয় জিনিস কিনা, কি ভাই বলতো আমি ফার্স্ট টাইম বেতন পাই তার জন্য একটা মোবাইল কিনে স্ক্রিন টাচ, তখন আমার স্ক্রিন টাচ ফোন নাই, অনেক কিছু কিনা ফার্স্ট টাইম। তার সাথে আমি ডিভোর্সের পরে দেখা করতে যাই তাদের বাড়িতে, এমনকি তাদের গোসলখানায় আমি তার সাথে দেখা করে তার জিনিসগুলো দিয়ে আসি।
ওকে, বলি যে আপনার ওর বাড়ি জানে যে আপনারা এইভাবে চুরি চুরি করে আবারও সম্পর্ক রাখছেন?
না, আমার মা বুঝতে পারছে যে আমি তাদের বাড়ি যাই, পরে মা আমার পা ধরে কান্নাকাটি, তুই ভুল করিস না।
আপনার মা আপনার পা ধরে কান্নাকাটি?
হ্যাঁ, তুই ভুল করিস না, তুই আমার তুই ভালো হ। আমি এর মধ্যে আমার মা বাবা বলতো তুই চাকরি করে টাকা কি করিস, তোরও তো কিছু করিস না, কাপড় চোপড় কিছু করিস না, টাকা কই দেশ। একদিন আমি আবার মানে প্রত্যেক মাসে তার জন্য আমি জিনিস কিনে নিয়ে যাইতাম, তার টাকা দিতাম, তার হাত খরচ, তার ফোন বিল সবকিছু আমি দিতাম। এক সময় আমি আবার এরকম গেছি, তারপর আমার হাতে বড় ব্যাগ ছিল, রাত্রে আমি 2টার দিকে রুম থেকে বেরোতেছি, মা বুঝতে পারছি ব্যাগটা দেখছে, কই কই ওখানে যেতে অন্য ওখানে যেতেছি, আমার একটি ব্যাগ দিয়ে বেরো দিলাম। আমার কই তুই একটা তুই নষ্ট, আমার আম্মা তুই নষ্ট ছেলে, তুই নষ্ট না হলে তুই ভুল করতি না। পরে মা গেলাম, মা আমি বেশি ভালোবাসছি, আমি আমার ভালোবাসা দিচ্ছে যে ভুলগুলো করতেছি মা তো মেনে নিও। পরে তোর তোর মানার মতো ই নাই, তুই বাড়ি ছেড়ে চলে যাস একদম, আমাদের ছেলে লাগবো না। পরে আমি অনেক কান্নাকাটি করে তোর আম্মার সামনে ব্যাগটা নিয়ে চলে আসি, চলে আসার পর ব্যাগটা দিই, এদিকে অনু খুশি তার জিনিসপত্র পাইতেছে, তখন আমার ভালো সাপোর্ট করতেছে, জিনিস দিতেছি ভালো সাপোর্ট করতেছে, তখন কোনো খারাপ ভাষা বলে না। আর প্রত্যেক মাসে তার একটা না একটা আবদার আছে, আজকে এটা কালকে এটা, আমি আমার কোনো কিছু করতে পারতেছি না। আজও তার সাথে আমার এরকম সম্পর্ক চলতেছে
এখনো
এখনো রানি, সে আমার প্রত্যেক মুহূর্ত অনেক বৃষ্টি, আমার বাবা মার অনেক বৃষ্টি গালি
গালাজ। ডিভোর্স হয়েছে কতদিন
আগে? 6 মাস।
6 মাস আগে?
6 মাস পর থেকে, 6 মাস পর 15 দিন গেছিল, তারপর থেকে আবার সম্পর্ক রানি।
তারপর আপনি তাকে জোর করে নিয়ে এসছেন এবং একই ভাবে আপনি এর জন্য অনেকগুলো অপরাধ করেছেন, পতিতালয়ে গিয়েছেন, আপনি শুধু তাই না আপনি মাদকের ব্যবসা করেছেন, প্রচুর পরিমাণে ড্রাগ নিয়েছেন, এখন মেয়েটা আপনার সঙ্গে ডিভোর্স এবং সেজন্য আপনি জোর করে নিজেকে চাকরিতে ঢুকিয়েছেন, কাজ করছেন, প্রতি মাসে যে আয় করেন সেগুলো আপনি বাড়িতে পাঠান না, এই মেয়েটাকে দিয়ে দেন, এই মেয়েটা যে কোনো সময় আপনাকে আবার অস্বীকার করতে পারে, তারপর আপনি কেন করেন?
আমি বুঝি কিন্তু আমি তার এত বেশি ভালোবাসি যে আমি তার ছাড়া বাঁচতে পারবো না।
কখনো কখনো এই ধরনের ভালোবাসাও অপরাধ, অফকোর্স অপরাধ, ভালোবাসা অবশ্যই যৌক্তিকতা নৈতিকতার ঊর্ধ্বে নয়। এবং আজকের এই যাহা বলিব সত্য বলিবতে আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ভালোবাসাও এক ধরনের অপরাধ, যদি সেটা নিজের পরিবারকে শেষ করে, নিজেকে শেষ করে এবং একের পর এক এক ধরনের ইলিউশনের মধ্যে ডুবিয়ে রাখে, সেই ইলিউশন আপনাকেও কোনো না কোনো ভাবে শেষ করে দিতে পারে, সেই ভালোবাসা অফকোর্স অপরাধ। হ্যাঁ বলুন।
একটা কথা, আমার ফোনে তার কিছু রেকর্ড ছিল, আমি বাড়ি যাওয়ার পরে এইটা বাড়িতে গেছি, আমার মা রেকর্ড গুলা শুনতে পারছে, ওখানে অশ্লীল ভাবে আমার গালি গালাজ করছে, আমি কান্না করছি, আমার মা আমার বলতেছে যে মেয়ে তোর এইভাবে গালি গালাজ করে তোর কি সে কি আবার আসবো, তুই বিশ্বাস করস? অবশ্যই বিশ্বাস করি, আসবো। কই কেমনে? ও সাথে আমার চুক্তি এসে আমি যদি চাকরি নিতে পারি আসবো, সে আসবো না, তোর কত চাকরি নিতে ভালোবাসলো তোর তো না, আমার না, ও আমার ভালোবাসে, আমার এভাবে জিদ উঠায় আমার, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি যে আমার জিদ উঠাইতেছে আমার চাকরি বাকরি করা ভালো করবো আমার। তোর মা বলতেছে এটা সব ভুল, তুই যা করছো সব ভুল, আজকে না হয় একদিন একদিন বুঝতে পারবি যে তুই ভুল করছিস। পরে আমি মারে অনেক কিছু বুঝাই,
আমার রেজাল্ট কি দাঁড়িয়েছে পরীক্ষার?
পরীক্ষার রেজাল্ট আমার 3.50 আসছে।
আপনার মনে হয় না যে আপনি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনার জীবনটা একেবারে ঝুঁকির মধ্যে চলে যেতে পারে, সবকিছু শেষ হয়ে যেতে পারে, ক্যারিয়ার থেকে শুরু করে সবকিছু?
জি বুঝি, আমি যদি নষ্ট হই বা আবার যদি আমি একদম খারাপ পথে আমার ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়, এই মেয়ের কারণে নষ্ট হইব।
আপনি এখন ড্রাগ নেন?
আমি মাঝে মধ্যে নিই।
কি নেন?
আমি ইয়াবা খাই।
আপনি ইয়াবা নেন? এটাই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য।
প্রিয় ভাই, আমার এই মাসের তার সাথে কন্ট্রাক্টারে আবার নতুন একটা স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন দিতে হইব, আর আমার বাড়ির থেকে বলছে যে বাড়ি থেকে 2000 টাকা দিতে হইব, আমি
আপনি জাস্ট ব্যবহার হচ্ছেন এবং আপনি জেনে শুনে ব্যবহার হচ্ছেন, এখানে আমাদের কিচ্ছু বলার নেই। আমরা শুধু একটা কথাই বলতে পারি যে একটা পর্যায়ে গিয়ে আপনার বোধোদয় হবেই, এবং সেটা কতটুকু পরিমাণ ক্ষতি হলে হবে সেটা আমরা নিশ্চিত ভাবে জানি না। তবে জেনে শুনে নিজের প্রতি অন্যায় করা, জেনে শুনে বারবার ভুল করা, এটা মস্ত বড় অপরাধ। এবং সেই অপরাধের জায়গাটা থেকে আজকের এই অপ্রিয় সত্য, চরম রকমের এক্সট্রিম লাভ, আমরা অফকোর্স বলবো না, দিস ইজ নট লাভ, দিস ইজ বোকামো, এক ধরনের রিলেশন। এবং এই রিলেশনের জায়গা থেকে একের পর এক ভুল করে যাওয়া, পরিবারকে, পরিবারের কাছ থেকেও নিজেকে বঞ্চিত করছেন, তার বাবা তো মরেই গেল আপনাদের কারণে, এবং আপনারা নিজেরা নিজেরা নিজেদের শেষ করছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিয়মিত এক্সপার্ট প্যানেলের যিনি মেম্বার রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, তার কাছে তার কমপ্লিমেন্ট জানার জন্য। তিনি পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন, শাহিনের কথাগুলো শুনেছেন। ডক্টর তাজুল ইসলাম, সামগ্রিকভাবে আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে এবং আপনার কি বলার আছে সাজেশনের জায়গা থেকে?
যা বলব সত্যগুলি অনুষ্ঠানের সকল শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে অনুষ্ঠানে দেখেছি যে অল্প বয়সে প্রেম ভালোবাসার সাথে যে ব্যক্তিগুলি হয় সেগুলি আসলে ধারণাদায়ক, পরিবারের জন্য সেগুলি বিব্রতকর, আর ওই ছেলে মেয়ের উভয়ের জন্য সেটা অক্ষর লাভ কর। এই ব্যাপারগুলি আমাদের আরো বেশি মাত্রায় প্রচার করা উচিত প্রচার মাধ্যমে। হ্যাঁ, যে এই সময়টা খুবই খারাপ সময় থাকে, যে শারীরিক বিকাশ ঘটে, হরমোনের বৃদ্ধি ঘটে, যার ফলে ছেলে মেয়ের এক ধরনের যৌন আকর্ষণ বা শারীরিক আকর্ষণ বা এমনিও মানসিক আকর্ষণ তৈরি হয়। এটা কিন্তু পৃথিবীর সবসময় ছিল, এখনো আছে, কিন্তু সব জায়গায় যেটা ছিল যে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন এবং সমাজটা আমরা এমনভাবে তৈরি করেছি যে এই যে মানে তীব্র আকর্ষণের ভিতরেও বা হাতখানির ভিতরেও নিজেকে সঠিকভাবে চালনা করা নেওয়া এবং এই পর্যায়গুলিকে অনেকভাবে ফেস করে পার করে নেওয়া, এই শিক্ষাগুলি কিন্তু পরিবার থেকে পাওয়ার কথা। এবং যার ফলে আমরা যদি আমাদের পরিবার থেকে শেখাতে পারতাম যে আমাদের ছেলে বা মেয়েরা তারা হয়তো মানে মুক্তভাবে নিচ্ছে, কিন্তু তারা বন্ধুর মতন নিচ্ছে, কিন্তু আসলে আমরা আমরা ছেলে আর মেয়েদের মধ্যে নিশা মানেই হচ্ছে প্রেম করা অথবা অনেকই কোনো সম্পর্ক তৈরি করা, আমরা এই এই ইয়ার থেকে উঠে আসতে পারিনি এখনো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শাহিনী ছেলেটা এক একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু এই মেয়েটা তাকে তত হয়তো ভালোবাসে না, এটা বলা হয়েছিল। কিন্তু এরপরে এক সময় যেটা হয় আর কি, এরকম অপরিণত বয়সে প্রেমের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের বিয়ে হয়ে যায়, এক্ষেত্রে তারও সেরকম হয়ে গেছিল। এখন আমরা যা দেখতে পাচ্ছি যে মেয়েটা বিয়ে করে ফেলেছে, ওই ছেলেটার সঙ্গে হয়তো আগে একটু সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে করার পরে মানুষের যে দায় দায় সেই যে অল্প বয়সে বিয়ে দেয়, সেটাও একটা ব্যাপার আছে। বিয়ে দেওয়া বা প্রেম করা সবকিছু ব্যাপার একটা পরিণতি পরিণত বয়সের দরকার আছে, মেসেজি দরকার আছে, শিক্ষার বা জীবন অভিজ্ঞতা দরকার আছে, যেমন দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা দরকার আছে। আমি আমরা যেন সংসার হয়ে গেছে তখন কিন্তু ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, নৈতিক দিক থেকে কোনোভাবেই আমি আর স্বামী ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে পারি না, এই যে মূল্যবোধ, এই যে দৃষ্টিভঙ্গ যেটা আমাদের ঠিক করতে আমরা পার ব্যর্থ হয়েছি, সেই মেয়েটা সেই করে সেই কাজটা করে, সেই স্বামীর অভাবের কারণে, তার এই যে অল্প বয়সের কারণে স্বামী নাই, অর্থাৎ ওই যে উন্মুক্ত সুযোগ গ্রহণ করেছে, সে আবার ওই ছেলের সঙ্গে মিষ্টি মিশে এমন হয়ে গেছে যে তাদের সঙ্গে একেবারে পুরোপুরি বিয়ে করতে হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত কি হলো আমরা দেখলাম, তার সংসার ভাঙলো, সে ওই পরিবার থেকে চলে গেল, আবার বাসের বাড়িতে গিয়েও আবার সে ঠিক থাকতে পারে না। এই যে অস্থির সময়টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ওখানে দূর মরণটা থাকে, মেয়েটা বাচ্চা ছিল আহানা কাছে গেছে, অন্য হয়তো বলি যে আমি আর এদিকে যাবো না, আবার কিন্তু তার ওই যে এটা কিন্তু একজনের নেশা। আমরা এখন বলি লাভ ইজ ওয়ান কাইন্ড অফ এডিকশন, এই কথা খুঁজে ভালোবাসা একজনের কিন্তু নেশা, এই নেশার টানেই আবার ওই শাহিনীর কাছে আবার ফিরে আসছিল, আবার হয়তো সামাজিক চাপের কারণে অথবা তার বিবেকের কারণে অথবা ভবিষ্যতে বাস্তবতা বিবেচনার কারণে তাকে আবার সে হয়তো আবার সে পরিবারে ফিরে গেছে। কিন্তু এখন শেষ পর্যন্ত কি হলো, শাহিনীর ক্ষেত্রে দেখা গেল শাহিনী তার পরিবারের সবাইকে হারিয়েছে, তার পরিবার তাকে পরিত্যাগ করে দিয়েছে, আর ওই মেয়েটাকেও সে এখনো পাচ্ছে না। এদিক থেকে দুটা শিক্ষণের ব্যাপার আছে, শাহিনীর শিক্ষণের ব্যাপার আছে যে এইভাবে পাগলকে উন্মাদ হয়ে ভালোবাসার কোনো ব্যাপার নেই। তার এই বয়সে যেটা করা আমরা আমাদের সেখানে আমরা বুঝে চেষ্টা করিনি, এই বয়সটা হচ্ছে নিজের কেরিয়ার গঠনের সময়, নিজেকে প্রতিষ্ঠা করার সময়, লেখাপড়া করার সময় অথবা অন্যভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময়। এই সময়ে যদি তথাকথিত নারীর প্রতি প্রেম ভালোবাসা উন্মাদ হয়ে আর পৃথিবীর সব কিছু বাদ দিয়ে যারা যদি এরকম করে, তাহলে তারা জীবনে কোনো জায়গায় মানে ঠিকানা খুঁজে পাবে না, এটা বড় প্রমাণ। আর ওই মেয়ের ক্ষেত্রেও বলি, মেয়েরা যারা যে মেয়ে এরকম করলো, আরো অন্যান্য মেয়েদের কাছে আমরা বলতেছি, এইভাবে আবেগের কাছে যদি নিজেকে সমর্পণ করা হয়, এইভাবে নেশার কাছে যদি নিজেকে সমর্পিত করা হয়, তাহলে কিন্তু সংসার ছাড়া যেমন ভেঙে যাচ্ছে, পরিবারের মা বাবা যেমন কষ্ট হচ্ছে, নিজের চৈত্রহানি হচ্ছে, তার দ্বন্দ্বের দিকেও তার অশান্তি হচ্ছে, এবং সর্বশেষে শেষ পর্যন্ত সে একটা সবচেয়ে বেশি নিগৃহীত এবং অসম্মানিত জীবন যাপন করতে হবে। এবং ওই মেয়েটাও নিশ্চয়ই এখন কোনোভাবেই সম্মানিত জীবন যাপন বা সুখী জীবন যাপনের মধ্যে নাই। তাই আমাদেরকে বুঝতে হবে যে ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলিকে তাদের মাথায় ঢুকাতে হবে যে প্রাথমিক জীবনের প্রথম শক্তি হচ্ছে জীবনকে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে বোঝা, এবং যখন সর্বশেষ সময়ে যখন পরিণত বয়সে যখন আমরা বুঝতে পারবো যে একসঙ্গে আমার সংসার করলে আমার জন্য সবচেয়ে বেটার হবে, এরকম যদি সর্বশেষ অবস্থায় যদি অনেক বয়সের পরে বা নিজের কেরিয়ার গঠন করার পরে যদি এরকম মনে হয়, তখন তারা স্বাধীনভাবে হয়তো এরকম সিদ্ধান্ত নিতে পারে। এর আগে অল্প বয়সে অপরিণত বয়সে এই ধরনের আবেগগতিকের সমস্যায় জড়িয়ে পড়ে নিজের জীবন সর্বনাশ করে যেমন কোনো মানে হয় না, এবং পরিবার সমাজে সেইভাবে সবাইকে এটাকে বিকৃত করাও তাদের জন্য সম্মুখীন হবে না। আমার মনে হয় যে শাহিনের অভিজ্ঞতা থেকে এবং ওই মেয়ের যে বর্তমানে অভিজ্ঞতা থেকে আর এখন যারা এই অনুষ্ঠান শুনছেন তারা এটাকে শিক্ষা নেবেন, এবং তারা এই ধরনের আবেগতাড়িত হয়ে নেশাতাড়িত হয়ে নিজের জীবনকে বিনষ্ট করে দিয়ে যেন কোনো অপকাজে যেন নিজেকে মিলিত না।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বেশ কিছু টেক্সট আমরা ফেসবুকে পেয়েছি। নয়ন নামের এক বন্ধু লিখেছেন গুলশান থেকে, সে লিখেছে যে একটি মেয়ের কারণে বারবার এই ধরনের ঘটনা আমরা হর হামেশাই যাহা বলিব সত্য বলিবতে শুনছি। আমার মনে হয় এখান থেকে সবার সচেতন হওয়া উচিত, বিশেষ করে জিঘাংশা মানুষের জীবনে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। ওকে, শিবলী নামের এক বন্ধু লিখেছেন চট্টগ্রাম থেকে যে যাহা বলিব সত্য বলিব যতক্ষণ পর্যন্ত শুনি, তন্ময় হয়ে শুনি এবং প্রতিটি এপিসোডই আমাদেরকে শিক্ষা দেয়, তবে একটা বিষয় আমাদের বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে, মেইলি ব্যাপারগুলির ব্যাপারে যাহা বলিব সত্য বলিব অনেক বেশি সচেতন থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য। আমাদেরকে আরো লিখেছেন কান্তা, কান্তা লিখেছে হচ্ছে ফরিদপুর থেকে, আমি ঠিক জানি না অত দূর থেকে আপনি কিভাবে শুনলেন, হয়তো বা নেটওয়ার্ক গিয়েছে ওখানে। তো আপনি যেটা লিখেছেন যে এই ধরনের ছেলেরা সাধারণত একজন মানুষের জন্য নিরপরাধ অনেক মানুষের ক্ষতি করে থাকে, এদের ভয়াবহ শাস্তি হওয়া উচিত। দুই একটি শাস্তি যদি আমাদের সামনে দৃষ্টান্তস্বরূপ রাখা যায় তাহলে আমার মনে হয় যে এইরকম ঘটনার প্রভাব অনেকখানি কমে যাবে। আরো একজন বন্ধু লিখেছেন মনন নামের একজন বন্ধু, সে পুরো অনুষ্ঠানটা শুনেছে এবং বলেছে আমার সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল এবং আমিও এরকম ভাবে একটা ছেলেকে ভালোবেসেছিলাম, মূলত সেই ছেলেটি অন্য একটা মেয়ের দ্বারা প্রতারিত হয়ে আমার উপর প্রতিশোধ নিয়েছিল। খুবই দুঃখজনক, কারণ একইভাবে আমি যদি এই ধরনের কাজ করি তাহলে এই ধরনের অপরাধের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়তেই থাকে। ক্ষমা মহৎ গুণ, আমার মনে হয় এই অনুষ্ঠানটি শুনে আমরা ক্ষমার দিকে নিজেদেরকে ধাবিত করতে পারি। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস এসছে, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন শাহিনকে তার কৃতকর্মের জন্য, উপলব্ধির জন্য, কৃতকর্মের উপলব্ধির জন্য ইনফ্যাক্ট। আর বেশিরভাগই শাহিনকে অনেক গালমন্দ করেছেন, যেটা হয়ে থাকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে। তো শাহিন, কেন আসলেন আপনি যাহা বলিব সত্য বলিবতে, কেন নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে লাখো মানুষের সামনে হয়ে বললেন?
আমি যে ফোনগুলো করতেছি বা আমি যে ভালোবাসা নামে ধরন বুক আমি করতেছি সেটা যাতে আর কেউ না করে।
তাহলে আপনি নিজে কেন এখান থেকে সরে আসতেছেন?
আমি আর পারবো না, আমার জায়গা থেকে আমি পারবো না, কি বুঝে ভাই, আমি হাজির করে মেয়েটাকে ছাড়তে পারবো না।
আপনি চেষ্টা করেছেন
কিন্তু আমি অন্যদের ভালো এই ভুলটাতে তারা না হয় এটা না হয় সেটা আমি
না, কিন্তু আপনি চেষ্টা করেছেন কখনো?
আমি কোনো সময় চেষ্টা করিনি।
আপনি চেষ্টাই করেননি, তাহলে আপনি কেন মনে করছেন আপনি পারবেন না? আপনি চেষ্টা করেননি, আপনি চেষ্টা তো করতে হবে। একটা তো হচ্ছে আপনি পারবেন না আপনি মনে করছেন, আপনি এক ধরনের রিলেশনের মধ্যে আছেন, মানে আপনাকে তো চেষ্টা করতে হবে। আপনি যতটুকু পরিমাণ পারেন নিজের মধ্যে ইচ্ছাটুকু তো রাখেন, আপনার চেষ্টা করতে ইচ্ছে হয়।
চেষ্টা বলতে আমি এক সময় ওই মেয়েটার ছেড়ে একদম আর আমি স্টেজেশন করতেছিলাম, আপনি যেটা বলছিলাম যে আমি ওই মেয়ের সাথে গত দুই দিন যাবত একটা ঝগড়ার কারণ অন্য একটা মেয়ের সাথে আমার একদিন রিলেশন হয়ে যায়, তার সাথে আমি কথা বলতেছি রানিং আজকেও কথা বলছি। ওকে, একটু আপনি বলুন চেষ্টা, আমি চেষ্টা মাঝে মধ্যে করি কিন্তু পারি না, আমি পারবো না, আমার আমার বিবেক বলে যায় যে তোর ওই ভুলটা রানিং চলবেই। আমি মানে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না মেয়েটা কি পরিমাণ ভালোবাসি। ওই মেয়েটা যদি দশটা গালি দেয় আমাদের পরে যদি একবার ভালো একটা কথা বললে আমি এতেই খুশি।
অনেক অনেক ধন্যবাদ শাহিন, এবং একই সাথে ধন্যবাদ জানাই যারা তখন আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন, যারা মেইল করেছেন, চিঠি পাঠিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। তাদেরকে আরো একবার চিঠির ঠিকানাটা মনে করিয়ে দিচ্ছি, একটা চিঠি আমরা নিশ্চয়ই শুনব আরজে রাজুর কাছ থেকে। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার,
কারওয়ান বাজার, ঢাকা। আপনারা এই অনুষ্ঠানটি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যারা আমাদেরকে মেইল বা চিঠি পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের মেইল এবং চিঠি শুনবো আর জে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শফিকুল ইসলাম, আমি যাহা বলিব সত্য বলিবর নিয়মিত শ্রোতা। আমাদের বাসায় একটি মেয়ে কাজ করত, বাসার বিভিন্ন কাজে সে হেল্প করত। অনেকদিন ধরেই মেয়েটি আমাদের বাসায় কাজ করত, খুব বিশ্বাসী হয়ে উঠেছিল ওই মেয়েটি। একদিন আমি ব্যাংক থেকে বেশ কিছু টাকা বাসায় এনে টেবিলের উপর রেখে বাইরে চলে গিয়েছিলাম। ফিরে এসে আমি আমার টাকাগুলো পাইনি। আমি ভেবেছিলাম ওই মেয়েটি বোধহয় টাকাগুলো চুরি করেছে, আর এজন্য ওকে ভীষণ বকাবকি করি, প্রচুর মেরেছিলাম ওকে। ও খুব কেঁদেছিল, একটা পর্যায়ে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এর বেশ কিছুদিন পর বুঝতে পারলাম টাকাগুলো ও চুরি করেনি। আজও ভাবি কি অন্যায়টাই না করেছে ওর সাথে। জানি এ অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরও আমি ক্ষমা প্রার্থী। সাথে সাথে এটাও চাইব এরকম ভুল আর কেউ যেন না করেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু চিঠিটি পড়ে শোনাবার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই যে বন্ধুটি আমাদেরকে এই মেইলটি পাঠিয়েছেন। ধন্যবাদ জানাই সাউন্ডে মঞ্জুকে, এবং ধন্যবাদ জানাই প্রিয় শ্রোতা, অসংখ্য অসংখ্য শ্রোতা যারা রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন। শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমরা যাহা বলিব সত্য বলিবর যে মৌলিক কথাগুলো, সে কথাগুলোর সাথে একাত্ম প্রকাশ করে বারবার একটা কথাই বলতে চাই, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আমরা যেন উপলব্ধি করি আমাদের ভুলগুলোকে, শুদ্ধতার পথে যেন আমরা এগিয়ে যাই, তাহলেই আমরা বলতে পারবো আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব সাকসেস। আর জিতিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।